exclusively on FusionBD.com. সবাইকে স্বাগত ঈদ মোবারক শুনছেন এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা এক্স ফাইলস আজকে যে গল্পটি আপনারা শুনবেন এই গল্পটি আপনারা আগেও শুনেছেন কিন্তু একটু ভিন্ন রকম ভাবে কুয়াশায় উপস্থাপন করা হয়েছিল অর্থাৎ আমরা যেভাবে নাট্যাংশের মাধ্যমে কুয়াশায় গল্প সম্প্রচার করে থাকি কাহিনী সম্প্রচার করে থাকি সেইভাবে তো সেই কাহিনী আমরা শুনবো অনেকেই মিস করেছেন সেই সময় কিন্তু আমি বলে দিচ্ছি কি কাহিনী শুনবেন আমি একটু শুরু করছি বাকিটা পড়ে শোনাবে সেতু আসুন তাহলে শুরু করছি সাল 1976 ভার্সিটি থেকে ক্লাস শেষ করে বাসায় ফেরার পথে উধাও হয়ে গেল রাজশাহী নিহার বানু এর প্রায় 4 মাস পরের কথা রাজধানীর মীনা মঞ্জিল নামের একটি দালান থেকে খুঁজে পাওয়া গেল নিহার বানুর কঙ্কাল কিন্তু কোর্টে প্রশ্ন উঠল যে আদৌ সেই কঙ্কালটি নিহার বানুর তো এটা নিয়ে বেশ কিছুদিন চললো নানা রকম তর্ক বিতর্ক কঙ্কালটি নিহারের নয় বরং উল্টো নিহার বানুর চরিত্র নিয়ে সন্দেহ তুললেন আসামি পক্ষের আইনজীবী এদিকে মেহারা নিহারের মায়ের বুক ফাটা কান্না আইনের মারপ্যাট আর একটু একটু করে আরো ঘোলাটে হয়ে ওঠা নিহার বানু হত্যা মামলার রহস্য ঠিক কি হয়েছিল নিহার বানুর আজকের কুয়াশা এক্স ফাইলের গল্পে শুনবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহার বানুর নির্মম মৃত্যুর পেছনে থাকা সেই সত্যিকে আসুন তাহলে গল্পটা শুনি আর আপনি আছেন কুয়াশায় আপনার সঙ্গে আছি আমি আদ্রি শর্মী ফিরছি গল্প শেষ করবার পর
মেয়েটির পৈতৃক বাড়ি দিনাজপুরে তবে বাবা নজিবুর রহমানের সরকারি চাকরির সুবাদে রাজশাহীতেই থাকত নিহার সাথে 3 বোন মা বাবা আর ছোট ভাই সবকিছু ঠিকঠাকই চলছিল এমন সময় নিহারের পরিবারে হঠাৎ করে আঘাত হানে দারিদ্রতা মুক্তিযুদ্ধ চলছে তখন দেশ জুড়ে আর সেই যুদ্ধের ভিতরেই একদিন হারিয়ে গেলেন নিহারের বাবা সরকারি চাকরিজীবী নজিবুর রহমান নিহারের বড় বোন মঞ্জিলা তখন মেডিকেল কলেজের ছাত্রী বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব চলে এলো মঞ্জিলার কাঁধে চেষ্টা ত্রুটি করল না মেয়েটা নিজের পড়াশোনার পাশাপাশি নিজের পরিবারকেও সামনে টেনে নিয়ে গেল সে যেভাবেই হোক কাজ আর পড়াশোনা দুটোই একসাথে চলছিল মঞ্জিলার একটা সময় অবশ্য এই কষ্টের অবসান হল 1973 সালে MBA পরীক্ষায় উত্তীর্ণ হল মঞ্জিলা সরকারি মেডিকেল কলেজে ডাক্তার হিসেবে প্রবেশ করলো সে একটু একটু করে কাটতে থাকলো সংসারের উপরে এসে পড়া অন্ধকারের ছায়া আবার একটু একটু করে সুখী থাকার স্বপ্ন দেখতে লাগলো পরিবারটি নিহার বানু তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মঞ্জিলার চাইতে বছর 3-এর ছোট সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্রী নিহার বানু ছিল বিশ্ববিদ্যালয়ের অন্য সবার চাইতে অনেক বেশি আলাদা বান্ধবীদের সাথে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসত সে ক্লাস শেষে ভার্সিটি বাসে করে বাসায় ফিরত ভার্সিটির সবাই নিহারকে অসম্ভব শান্ত একটি মেয়ে হিসেবেই জানত অনার্স ফাইনালের সময় পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়ল নিহার ঠিক এই সময়ে তার পরিচয় হলো বাবু নামের এক ছেলের সাথে বাবু ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহারের চাইতে বয়সে খানিকটা বড় ছিল বাবু পড়তো একই সাথে পরীক্ষার নোট দেওয়া নেওয়া করতো বাবু আর নিহার মানুষের সাথে মিশতে ভালোবাসত নিহার তাই বাবু নোট নেওয়ার বাইরেও বন্ধু হিসেবে কথা বলতে আসলে তাকে ফিরিয়ে দেয় সে ধীরে ধীরে বাবু আর নিহারের ভেতরে ঘনিষ্ঠতা বাড়তে থাকল চারপাশের পরিবেশ তাদের সম্পর্ককে নিয়ে গুজব ছড়াল তাই সবার ভুলকে শুধরে দিতে নিজেরাই একে অন্যের সাথে ধর্ম ভাই বোনের বন্ধনে আবদ্ধ হয় নিহার আর বাবু কেবল বিশ্ববিদ্যালয় নয় নিহারের বাড়িতেও যাতায়াত শুরু হয় বাবুর নিহারের পরিবারের আরেকজন পারিবারিক সদস্য হিসেবে পরিচিত হয়ে ওঠে বাবু 4 বোনের নতুন ভাই হয়ে যায় সে ফলে নিহার আর বাবুর ভেতরে প্রেমের সম্পর্ক নিয়ে যে গুজব ছিল সেটা ঢাকা পড়ে যায় কিছুদিনের ভেতরে নিহার কি মনে মনে ভালোবাসত বাবুকে পরবর্তীতে এই একটি কথা বারবার ঘুরে ফিরে উঠে এসেছে আদালতে কথা উঠেছে নিহারের চরিত্র নিয়ে কিন্তু নিহারের চরিত্র সম্পর্কে একটা কথাও শুনতে রাজি ছিল না তার পরিবার নিহারের খালাতো বোন সাহারা আদালতে জানায় নিহার মোটেও কোনো ছেলেকে নিয়ে ভালোবাসার খেলা খেলার মতন পাত্রী ছিল না নিহার ছিল স্বভাবগতভাবেই শান্ত এবং সুন্দর ছেলেদের নিয়ে এমন ভাবে বিয়ের বাইরে কোনো সম্পর্ক রাখার কথা ভাবতেও পারত না সে। নিহারের বান্ধবীরাও সাফ জানিয়ে দেয়, নিহারের মনে বাবুর স্থান ছিল কেবল একজন ভাই হিসেবে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন 1976 সালের জানুয়ারিতে বিয়ে ঠিক হয়ে যায় নিহার বানুর। নিহার হত্যা মামলার মূল চরিত্র এই আহমদ হোসেন বাবু মুখে নিহারকে বোন বললেও মনে মনে আকাঙ্ক্ষা ছিল নিহারকে পাওয়ার। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রংপুরের এক সচ্ছল পরিবারের ছেলে বাবু, ভার্সিটিতে খেলোয়াড় হিসেবে বেশ নাম কুড়িয়েছিল সে। নবাব আব্দুল লতিফ হলের 217 নম্বর কামরার আবাসিক ছাত্র ছিল সে। মেয়েদের ভালোবাসার পাত্র ছিল বাবু। বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়ে ছিল বাবুর অনুরক্ত। মেয়েদের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে অভ্যস্ত ছিল সে। তাই নিহার যখন তাকে একেবারেই তুচ্ছ করে বিয়ের জন্য প্রস্তুত হয়ে পড়ে, তখন আতে ঘা লাগে বাবুর। খানিকটা ভালো লাগা কাজ করছিল হয়তো তার নিহারের প্রতি। কিন্তু নিহার বাবুকে সামনে রেখে অন্য কারোর ঘরণী হওয়ার স্বপ্ন দেখায় ক্ষুব্ধ হয় বাবু। ভালোবাসা বদলে যায় জেদে। এতদিন পর্যন্ত কাউকেই কিছু বলেনি বাবু এসব ব্যাপারে। কিন্তু বিয়ের খবর পাওয়ার পরপরই হলের ঘনিষ্ঠদের কাছে নিহারের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করে বাবু। আদালতে বাবুর হলের রুমমেট রাশেদুজ্জামান জানায়, বাবু তার বন্ধু আহসানুল হক, শহীদুল ইসলাম আর এনামুল হককে প্রায় বলত নিহারকে ছাড়া তার জীবন বৃথা। বলত যে করেই হোক নিহারকে আমার চাই চাই। বন্ধুদের কাছে সাহায্যও চেয়েছিল বাবু, বলেছিল যে কোনো কিছুর বিনিময়ে হোক নিহারকে তার চাই। অন্য কোথাও নিহারের বিয়ে হবে সেটা মোটেও মানতে রাজি ছিল না বাবু। বাবুর অবস্থা দেখে 1976 সালের 23 জানুয়ারি হলের 217 নম্বর রুমে এক মিটিং এর আয়োজন করে এনামুল, শহীদুল, আহসান আর বাবু। মিটিং এর সিদ্ধান্ত হয় 25 জানুয়ারি শহরের হেতেমখায় কলাবাগানের মিনা মঞ্জিলে নিহারকে নিয়ে যাওয়া হবে। সেখানে নিহারকে বিয়ে প্রস্তাব করবে বাবু। 25 জানুয়ারি 1976 শারদাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বনভোজন ছিল। বাবু নিহারকে বনভোজনে যেতে নিষেধ করে দেয়। তার আর অপেক্ষা করার মতো মানসিকতা ছিল না। ইচ্ছা ছিল সেদিনই নিহারকে ভালোবাসার কথা বলার, বিয়ের প্রস্তাব দেওয়ার। নিহারকে বলা হয় বাবুর এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যাবে ওরা সেদিন। সাথে নিহারকে যাওয়ার প্রস্তাব দেয় বাবু। মূল পরিকল্পনা যদিও ছিল মিনা মঞ্জিলে যাওয়ার। পরিকল্পনা মতো 25 তারিখ সকাল 10টায় নিহারের বাসায় যায় শহীদুল। কিন্তু নিহার বাসায় ছিল না, সে পিকনিকে চলে গিয়েছিল বাবুর কথা না শুনে। নিহারের এই কাজে রেগে যায় বাবু আর শহীদুল। যে পরিকল্পনা তারা করেছিল সেটা পুরোপুরি ভেস্তে যায় তাদের। আবার মিটিং হয়। 26 তারিখের সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যেভাবেই হোক 27 তারিখে নিহারকে মিনা মঞ্জিলে নিয়ে আসা হবে। এবার আর ভালোবাসা নয়, একটু অহেতুক জোর কাজ করছিল তাদের মধ্যে। বাবুর মনের ভাব অনেকটা এরকম ছিল যে এটাই শেষ চেষ্টা। এবার আর ভালোবাসার কথা নয়, সরাসরি বিয়ের কথা বলবে বাবু নিহারকে। এরপর নিহার যদি স্বেচ্ছায় বিয়েতে রাজি হয় তো ভালো, না হলে তাকে জোর করা হবে। তাতেও কাজ না হলে শেষ করে দেওয়া হবে নিহারকে সেখানে। পরদিন দুপুরে সবাই আগে থেকে মিনা মঞ্জিলে গিয়ে হাজির। অপেক্ষা ছিল বাবু আর নিহারের। নিহারকে নিয়ে আসার কথা ছিল বাবুর। নিহারের বান্ধবী নাজনীন জানায় সকাল 8টায় বাসে করে তারা ক্লাসে যায়। এরপর আরো 2টো ক্লাস তাদের ছিল, কিন্তু ক্লাস বাতিল হয়ে গেলে বাসের দিকে রওনা হয় তারা। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কাছে যেতেই বাবু ডাকে নিহারকে। নাজনীনকে অপেক্ষা করতে বলে নিহার, একটু পাশে চলে যায় সে। 10-12 মিনিট তারা সেখানে দাঁড়িয়ে কথা বলে। পরে নাজনীন নিহারকে যাওয়ার জন্য তাড়া দিলে নিহার নাজনীনকে চলে যেতে বলে। সে জানায় সে বাবুর সাথে যাচ্ছে, একটু পরে ফিরে আসবে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে পরদিন সকাল হলেও আর কখনো বাড়ি ফেরেনি নিহার। পরিচিত অপরিচিত সবার বাসায় গিয়ে খোঁজ নেয় আব্দুর রহমান দুখু আর নিহারের ছোট ভাই রেজাউল করিম বাবুরই। বিশ্ববিদ্যালয়েও খোঁজ নেওয়া হয়। জানা যায় শেষবার নিহারকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে দেখা যায় বাবুর সাথে। কি হয়েছিল সেদিন, এই প্রশ্নের উত্তর খুঁজতেই ডাকা হয় নিহার হত্যা মামলার রাত সাক্ষী এনামুলকে। কিভাবে পাওয়া যায় এনামুলের খোঁজ? না, এত সহজে কিছু হয়নি। পরিচিত মানুষদের কাছে বোনের খোঁজ পেতে ধর্ণা দেন বড় বোন মঞ্জিলা। কোনো লাভ হয়নি। নিজের অল্প জানাশোনা সবার কাছেই ছোটে মঞ্জিলা। পরবর্তীতে 30 জানুয়ারি পরিচিত এক অবসরপ্রাপ্ত ডিএসপির মাধ্যমে স্থানীয় থানায় এজাহার করা হয় এ ব্যাপারে। পরদিন নিহারের জামা কাপড়ের একটা তালিকা জমা দেওয়া হয় থানায়, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি, খোঁজ মেলেনি নিহারের। একটা একটা করে দিন পার করছিল নিহারের পরিবার। ভাবছিল এই হয়তো নিহার ফিরে আসবে, বলবে যে কিছুই হয়নি তার, চাওয়াটা সত্যি হয়নি কারোর। শেষমেশ প্রায় 117 দিন পর খুঁজে পাওয়া যায় মীনা মঞ্জিল থেকে নিহার বানুর কঙ্কাল, তাও একটি উড়োচিঠির মাধ্যমে। শোকাচ্ছন্ন পরিবারটি যখন নিরুপায় হয়ে ছোটাছুটি করছে, তখনই হঠাৎ নিহারের ছোট ভাইয়ের কাছে অচেনা বড় ভাই নামধারী কেউ একজন চিঠি পাঠায়। নানা হাতে ও সময়ের ছাপে জীর্ণ ও জায়গায় জায়গায় অস্পষ্ট ছিল সেই চিঠি। সেখানে নিহার সম্পর্কে তথ্য পাওয়া যায়। চিঠিতে জানানো হয় বিকেল 4:30 দিকে ভার্সিটি থেকে নিহার বাবুর সাথে রওনা দেয়। নিহার প্রথমে না যেতে চাইলে জোর করে বাবু। এক পর্যায়ে রাজি হয় নিহার। রিক্সা করে মীনা মঞ্জিলে নিয়ে যাওয়া হয় নিহারকে। সেখানেই খাওয়া দাওয়া করার পর আরো অনেকটা সময় নানা বাহানায় আটকে রাখা হয় নিহারকে। নিহার চলে যেতে চাইলে চাল বাহানা করতে থাকে বাবু। তারপর নির্যাতনের পর একটা সময় শ্বাস বন্ধ করে মেরে ফেলা হয় নিহারকে। পরে কি করতে হবে বুঝতে না পেরে বাড়িওয়ালা আর ছেলেরা নিহারকে একটা ট্রাঙ্কের ভেতর লুকিয়ে মাটি চাপা দিয়ে দেয়। পরবর্তীতে সেখানেই ট্রাঙ্কের ভেতর থেকে নিহারের লাশ উদ্ধার করে পুলিশ। এনামুল রাজ সাক্ষী হিসেবে আদালতে জানায় সেদিন কি হয়েছিল। খুব একটা সহজে মৃত্যু হয়নি নিহারের। নিজের সম্মান আর জীবন দুটির একটি বাঁচতে হয়েছিল নিহারকে। এনামুলের জবানবন্দি অনুসারে মীনা মঞ্জিলের ঘরে ঢোকার পরপরই নিহারকে প্রশ্ন করে বাবু। জানতে চায় কেন তাকে এখানে আনা হয়েছে, সেটা সে জানে কিনা। নিহারকে বিয়ের প্রস্তাব দেয় বাবু। নিহার বাবুকে বোঝানোর চেষ্টা করে যে তাদের সম্পর্কটা ভাই বোনের। বিয়ের কথা নিহার ভাবতেও পারে না। বাবু তাতে রেগে যায়। সে তখনই নিহারকে বিয়ে করতে চায়। নিহার চিৎকার করবে বলে ভয় দেখায়। নিহারকে এনামুল, শহীদুল আর হাসান বুঝিয়ে বলে বাবুর প্রস্তাবে রাজি হয়ে যেতে, না হলে হত্যার হুমকি দেয়। শাড়ির ফাঁস পরানো হয় নিহারের গলায়। সেটা হাতে নিয়ে নিহারকে জিজ্ঞেস করতে থাকে বাবু। বারবার বলতে থাকে নিহার তার প্রস্তাবে রাজি কি না, কিন্তু হার মানেনি নিহার। শাড়ির প্যাচটা গলাতেই ছিল, সেটাকে একটু একটু করে শক্ত করতে থাকে বাবু। নিহার বাবুর হাত কামড়ে দেয় পালাবার জন্য, কিন্তু একটু ঢিলে পড়ে না ফাঁসে, বাড়তে থাকে গলার চাপ। একটা সময় এভাবেই মারা যায় নিহার। মুখ আর নাক দিয়ে সামান্য রক্ত বেরিয়ে আসে তার। মীনা মঞ্জিলের মৃত্যু হয় নিহারের। এই ঘটনার পরপরই মৃতদেহটিকে কাত করে শুয়ে রাখা হয়। তারপর লাশ মীনা মঞ্জিলে রেখেই সেখান থেকে সবাই যার যার জায়গায় ফিরে যায়। সেখান থেকে দুপুরের খাওয়া শেষ করে বিকেলে সব হত্যাকারীরা মেডিকেল কলেজ ক্যান্টিনে দেখা করে। সেখান থেকে সাথে নেওয়া হয় আসামি আজিজুর রহমান এবং রুহুল আমিন ফেতুকে। ফেতু ছিল মীনা মঞ্জিলের ক্যাটেগর। তাকে বেশ কিছু টাকা ধরিয়ে দেয় বাবু আর বাবুর সঙ্গীরা। বাজার থেকে 100 টাকার বিনিময়ে 30 ইঞ্চি লম্বা একটা ট্রাঙ্ক কিনে আনা হয়। কিন্তু নিহারের শরীর কাঠ হয়ে গিয়েছিল ততক্ষণে, ট্রাঙ্কে ভরা যাচ্ছিল না। বিধায় লাশটিকে কাপড় সহ মাটিতে পুঁতে ফেলা হয়। তবে মাটিতে পোতার আগে নিহারের হাতের ঘড়ি আর পার্স খুলে রাখে হত্যাকারীরা। এরপর মীনা মঞ্জিলের প্রাঙ্গণে সিমেন্টের প্লাস্টার দিয়ে লাশকে একেবারেই সবার কাছ থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে বাবু। এজন্য শহীদুলকে 1600 টাকার একটা চেক লিখে দেয় সে। কিন্তু এত কিছু করেও সত্যিটাকে চাপা দিতে পারেনি বাবু। রাজশাহীতে তৎকালীন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত বগুড়ার মহকুমা প্রশাসক এবং বাদীপক্ষের সাক্ষী খামিদুল ইসলাম জানান, পারিবারিক জানাশোনা থেকেই এই ঘটনায় আগ্রহী হন তিনি। 29 তারিখ মঞ্জিলা তাকে সব বৃত্তান্ত খুলে বলেন। পুরোটা ঘটনা শুনেই আর বসে থাকবেন না বলে সিদ্ধান্ত নেন তিনি। 29 তারিখ সকালে মঞ্জিলার অনুরোধে ভার্সিটিতে যান তিনি। সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর শামসুল হকের সঙ্গে কথা বলেন। বাবুর খোঁজ নেওয়া হয়। জানা যায় বাবু সেদিন ক্লাসে উপস্থিত ছিল, তবে ক্লাস শেষে তাকে পাওয়া যায়নি। ফলে চেয়ারম্যান খাদেমুল ইসলামকে বাবুর হল প্রভোস্ট ডক্টর গোলাম সাকলাইনের কাছে নিয়ে যান। সেখানে জানা যায় যে বাবু দুপুরের ভাত খেতে হলে ফিরলেও তাড়াহুড়ো করে ঢাকা চলে যায়। বলে যায় তার চাকরি হয়েছে, তাই এখন ঢাকাতে যেতে হবে চাকরিতে যোগ দিতে। বাবুর খোঁজ নিতে রংপুরে লোক পাঠানো হয়। পারিবারিক আত্মীয় দুফুকে মার্চের দিকে রংপুরে পাঠানো হয়। দুফুর সাথে দেখা হয় বাবুর, কিন্তু এবারেও নাটক করে বাবু। প্রথম দেখাতেই এতদিনের চেনা পরিচিত দুফুকে না চেনার ভান করে সে। শুধু তাই নয়, যার জন্য এত ঘটনা সেই নিহারকেও চেনো না বলে সে জানায়। কিন্তু তাতে দমে যায়নি পুলিশ। সাধারণ পুলিশের কাছ থেকে সিআইডি পুলিশের হাতে কেস ন্যস্ত করা হয়। ইন্সপেক্টর আহমদ কাইম বক্স নতুন করে সবকিছু খোঁজার চেষ্টা করেন। 3 মাস পরের কথা, হঠাৎ করে গোয়েন্দা অফিসারের মাথায় আসে নতুন এক চিন্তা। সোজা অগ্রণী ব্যাংকের ভার্সিটি শাখায় চলে যান তিনি। সেখানে আহমদ হোসেন বাবুর অ্যাকাউন্ট নম্বর খুঁজে বের করেন। সেভিংস অ্যাকাউন্ট নম্বর 3828। সেখানেই তিনি দেখতে পান 28 জানুয়ারি শহীদুল ইসলাম নামে 1262700 চেক নম্বরে 1600 টাকা তোলা হয়েছে। এতগুলো টাকা কেন শহীদুল ইসলামকে দিয়েছে বাবু? তাও আবার যেদিন ঘটনা ঘটেছিল সেই দিনই খতকা লাগে তার। খোঁজ করা হয় শহীদুল ইসলামের। ঘটনার প্রায় 4 মাস পরে মে মাসে গ্রেপ্তার করা হয় শহীদুল ইসলামকে। সাথে আরো গ্রেপ্তার করা হলো এনামুলকেও। শেষ পর্যন্ত তাদের জবানবন্দিতে জানা যায় নিহারের লাশ কোথায় আছে। 12 জুন ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন পরিবারের মানুষ আর স্থানীয়দের উপস্থিতিতে তুলে আনা হলো নিহারের লাশ। শহীদুল আর এনামুলের কথা মতোই মিনা মঞ্জিলের মাটির নিচে পাওয়া যায় নিহারের বাক্সবন্দি লাশ। ততক্ষণ অবশ্য সেটা কঙ্কাল হয়ে গিয়েছে, তবে কঙ্কালটির গায়ে তখনও জড়িয়ে ছিল খয়েরি চেক রঙা সুতির শাড়ি, হলুদ ব্লাউজ, নীল গরম কোট, বাটার হাই নীল একজোড়া স্যান্ডেল, কালো 2টি পেটিকোট, অন্তর্বাস আর গলায় 4 কোণা একটা তাবিজ। কিন্তু আদালতে কথা উঠল এই কঙ্কাল যে নিহার বানুর তার প্রমাণ কি? মিনামঞ্জিলের প্রাক্তন ভাড়াটে মজিবুর রহমানের সাথে এনামুলের বিশেষ সখ্যতা ছিল। মাঝে মাঝে মজিবুর রহমানের কাছে কলগাল আসত, সেটা জানতো এনামুল। এই মেয়েদের অনেককেই মেরে মাটির নিচে পুঁতে ফেলেছিল মজিবর, তেমনটাই দাবি করে এনামুল। আর এই পুরো ব্যাপারটার সাথে নিহারের লাশের একটা সংশ্লিষ্টতা খোঁজার চেষ্টা করে। নিহারের কঙ্কালটিকে সেই কলগাল কারোর লাশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন বিবাদী পক্ষের কৌশলী গোলাম আরিফ টিপু। মামলার বিশেষ সহকারী কৌশলী ছিলেন ফজলুল করিম। গোলাম আরিফ টিপু প্রথমেই বলে দিলেন নিহার বানু মারাই যায়নি, সে তার প্রেমিক বাবুর সাথে বিয়ে করে ভারতে পালিয়ে গিয়েছে এবং সেখানে সুখে শান্তিতে সংসার করছে। ঝড় উঠে যায় পুরো আদালতে জনাব টিপুর এই একটি কথাতেই। আবার সবার মনে প্রশ্ন জাগে, নিহার বানু কি সত্যিই মরেনি? গোলাম আরিফ টিপু এটাও প্রমাণ করতে চেয়েছিলেন যে নিহার বানু পারিবারিকভাবে খুব একটা শান্তিতে ছিল না। বিয়ে করতে চাচ্ছিল নিহার, আর সেটা পরিবারের ভেতরে থেকে সম্ভব হচ্ছিল না, আর সেই কারণেই বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল সে। এক্ষেত্রে তিনি উদাহরণ জানেন ভারত থেকে সীমান্ত অতিক্রম করে প্রেমিককে নিয়ে পালিয়ে আসা চন্দ্রা ত্রিবেদী নামের এক মেয়ের কাহিনীকে। চন্দ্রা নিজের বাড়ি ছেড়ে এভাবেই পালিয়ে এসেছিল অন্য দেশে। নিহারের ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে বলেই জানান তিনি। গোলাম আরিফ টিপু সরাসরি বলেন যে নিহার বানু ঠিক এভাবেই ভারতের মাটিতে চলে গিয়েছেন। যেহেতু সীমান্তের কোনো চেকপোস্ট বা দূতাবাসগুলোতে খোঁজ নেওয়া হয়নি, সেহেতু নিজের প্রেমিকের সাথে খুব সহজেই বিদেশ যেতে পেরেছে নিহার। নিহারের পুরো পরিবার ততক্ষণ পর্যন্ত শোকের আবহে ঢেকেছিল। গোলাম আরিফ টিপুর এমন বক্তব্যে আরো বড় ধাক্কা এসে লাগে নিহার বানুর পরিবারে। নিহার বানুর বোন ডাক্তার মঞ্জিলার অবিবাহিত থাকার কারণেও বাধ্য হয়ে নিহার বাড়ি ছেড়েছে বলে জানান তিনি। এছাড়াও এই মামলার পেছনে একজন ম্যাজিস্ট্রেট সহ বেশ কিছু প্রভাবশালী লোকের প্রভাবের কথা উল্লেখ করে গোলাম আরিফ টিপু বলেন, ঘটনাটি যখন যেখানে যেভাবে যে সময়ে যাদেরকে দিয়ে সংঘটিত হয়েছে বলে জানানো হয়েছে, মূলত তখন সেখানে সেভাবে সে সময়ে আর সেই মানুষগুলোর দ্বারা সংঘটিত হয়নি। এই পুরো ব্যাপারটিকেই সিআইডি অফিসারের অসৎ উদ্দেশ্যে প্রণোদিত ঘটনা বলেই জানান তিনি। বাদীপক্ষকে এক পর্যায়ে চ্যালেঞ্জ করে বিবাদী পক্ষের আইনজীবী বলেন, তদন্তকারী পুলিশ অফিসারের নিকট আত্মীয় পোস্টমর্টেমকারী ডাক্তার তার রিপোর্টের বক্তব্য মামলার প্রয়োজনে বানিয়ে বানিয়ে তৈরি করেছেন। উদ্ধারকৃত লাশটিকে কোনো একটি 22 থেকে 24 বছর বয়সী মেয়ের এবং 4 থেকে 5 বছর আগে মারা যাওয়া কোনো মেয়ের লাশ বলে জানানো হয়। তিনি বলেন যে স্থির কোনো সিদ্ধান্তে আসার জন্য কঙ্কালটিকে পুনরায় পোস্টমর্টেম করার দরকার ছিল। এছাড়াও অভিযোগ ওঠে নিহারকে খুন করেছিল এনামুল নিজে, তাকে বাঁচানোর জন্যই বাবুর উপরে দোষ চাপানো হচ্ছে। মিনা মঞ্জিলে থাকা মানুষের রক্ত কোথা থেকে এসেছে সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়। মোট কথা, বিবাদী কৌশলী জানান, বাদীপক্ষ তার অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ দণ্ডবিধির 302, 201 এবং 109 ধারায় তাদের বিচার হতে পারে না। তবে গোলামারি ফটিপুর এই কথায় থেমে থাকেনি আইন। নির্ধারিত দিনে বিজ্ঞ আদালত ঘোষণা করেন যে 1976 সালের 27 জানুয়ারি আহমদ হোসেন বাবু, আহসানুল হক, শহীদুল ইসলাম নীলু আর এনামুল হক মিলে মিনা মঞ্জিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্রী নিহার বানুকে হত্যা করেছে। 29 আগস্ট সোমবার রায় হবে নিহার বানু হত্যা মামলার। আদালতের ঘরটি ভরে গিয়েছে মানুষে। উৎসুক বাকি জনতা, যাদেরকে আদালতের ভেতরে যেতে দেওয়া হয়নি, তারা বাইরে দাঁড়িয়ে রয়েছে। আসামিদেরকে বেলা 11টার দিকে হাজির করা হয়। ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে চলেছে। সবাই রুদ্ধ শ্বাসে অপেক্ষা করছে। বাদী এবং বিবাদী পক্ষ সবাই সেখানে। আসামি আজিজুর রহমান এবং ওয়াহিদুল ইসলামের জন্য নিয়োজিত আইনজীবী সাজ্জাদুল হক এবং তার সহকারী রেজাউল কবির মন্টু এসেছেন। তবে আদালত কক্ষে দেখা গেল না কেবল গোলাম আরিফ টিপু, তার সহযোগী এনায়েত ফজলুর রশিদ এবং আসামি রুহুল আমিন ফেতুর আইনজীবী মনিরুল ইসলামকে। বিকেল 5:15 বয়স্ক সেনা বিচারক আদালতে প্রবেশ করলেন। তার মুখমণ্ডলে বিচারকের প্রাজ্ঞতার ছাপ, চোখের দৃষ্টি শান্ত। দ্রুত পায়ে তিনি উঠে এলেন নিজের আসনে। প্রায় সাথে সাথেই প্রবেশ করলেন আদালতের অন্য 2 জন মাননীয় সদস্য। তারা 2 জন তাকালেন কক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, তারপর বসে গেলেন মেজ নিজ আসনে। এর ভিতর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে শহীদুল আলম নীলু, রুহুল আলম ফেতু, আজিজুর রহমান আর ওয়াহিদুল ইসলামকে। 5:15 ঘড়িতে বিচারক নিজের রায় শুনালেন। পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় মর্মান্তিক, ভয়ানক আর জঘন্যতম উপায়ে 27 জানুয়ারি নিহার বানুকে হত্যা এবং লাশ গুম করার অপরাধে 7 নম্বর বিশেষ সামরিক আইন আদালত আসামি আহমেদ হোসেন বাবু এবং আহসানুল হককে দোষী সাব্যস্ত করে। উক্ত 2 জনের অনুপস্থিতিতেই বিচার করা হয়। এই 2 জন আসামিকে আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 এবং 109 ধারা মতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করার নির্দেশ দেয়। আসামি শহীদুল ইসলাম নীলুকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আর এই পুরো ব্যাপারটাতে আসামিদেরকে সাহায্য করায় সামরিক আদালত উপস্থিত আসামি রুহুল আমিন ফেতুকে বাংলাদেশ দণ্ডবিধির 201 ধারা মতে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। আসামি আজিজুর রহমান এবং ওয়াহিদুল ইসলামকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়। আদালত মন্তব্য করেন, পূর্ব পরিকল্পিত ও ঠান্ডা মাথায় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের দ্বারা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সহপাঠিনীকে হত্যা করার ঘটনা সন্দেহাতীতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রাবাস কর্তৃপক্ষের প্রশাসনিক ব্যর্থতাই প্রমাণ করেছে। ছাত্রদের হলের ভেতরে রাতের বেলায়ও ইচ্ছেমতো যাতায়াত নিয়ে প্রশ্ন তোলেন আদালত। মন্তব্য করেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্র সমাজের জন্য একটি পবিত্রতম স্থান। মুসলমানদের জন্য যা মসজিদ, খ্রিস্টানদের জন্য যা গির্জা এবং হিন্দুদের জন্য যা মন্দিরের সমতুল্য। সুতরাং বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা রক্ষা করা ছাত্রদের পবিত্র দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হলেন ভবিষ্যতের বুদ্ধিজীবী, দেশ পরিচালনাকারী এবং দেশের ভাগ্য নির্ধারণের কাণ্ডারি। তাই বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিজের সহপাঠিনীর প্রতি এমন আচরণ দুঃখজনক বলে জানান আদালত। আসামি আহমদ হোসেন বাবুকে এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
এতক্ষণ ধরে শুনলেন নিহার বানুর নির্মম মৃত্যুর কাহিনী, যে গল্প শুনে এখনো গা কাঁপা দিয়ে ওঠে। আর কাহিনীটি আপনাদের পড়ে শোনালো সেতু। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ কুয়াশা আর জেসমিনের সাথে। আর সময় হয়ে গেছে আমাদের মূল গল্পে যাবার, অর্থাৎ কুয়াশার যে মূল কাহিনী সেটা যাবার। আজকের কাহিনীটি লিখেছেন সাদিয়া বৃষ্টি, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফারজানা, আর সাউন্ডে ছিলেন খন্দকার গালি। আসুন তাহলে শুরু করছি গল্পের প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকবেন, আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ। শুভ আর অশুভ শক্তির ভেতরে জয় সবসময় হয় শুভ শক্তি দিয়ে। অনেক পুরনো এক গল্প, অনেক পুরনো এক কাহিনী, শুভ আর অশুভের ভেতরে লড়াইয়ের কাহিনী। প্রায় 850 বছর আগে জন্ম নেওয়া সেই কাহিনী হঠাৎ করেই চলে এসেছে বর্তমানে 2017 সালে। সজীবন নিত ছোট্ট সংসারে, কিন্তু কেন, কি এমন হয়েছিল, আর অনেকদিন আগে ঘটে যাওয়া সেই ঘটনার সাথে নিতুরই বা কি সম্পর্ক, নাকি সমস্ত দোষ কুমারডাঙ্গার কিন্নরী মহলের, যে মহলের নাম শুনে আজও গা শিউরে ওঠে সবার।
কি হলো মাঝি, এর চাইতে দূরে যাওয়া যায় না নাকি, নিয়ে চলেন না, খুব ভালো লাগছে।
আহা, নদীর এত গভীরে যাওয়ার কোনো দরকার নেই নিতু, একদিনের জন্য বেড়াতে এসেছো, সব জায়গায় কি আজকে এসে শেষ করবে নাকি?
পারলে সমস্যা কি, দেখি না কতটুকু পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কোথাও যাব না, এই নদীটা ঘোরা শেষ হলে সোজা ঘরে যাব, ঠিক আছে?
যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই ভালো, এই জায়গাটা সম্পর্কে খুব একটা ভালো কিছু শুনিনি কখনো।
ওসব খালি গল্প কাহিনীতেই থাকে, না হলে মানুষকে ভয় পাওয়াবে কি করে, দেখো গিয়ে হয়তো এখানে খারাপ লোকেরা বাসা বেঁধে, তাই এমন গল্প ছড়িয়েছে, ভূতের গল্প মানুষকে তাড়ানোর জন্য।
সেটা হলেও তো আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, ভূত হোক কিংবা খারাপ মানুষ বিপদ তো আছেই, আর যে গল্পটা শুনেছি এই জায়গাটা নিয়ে তাতে কোনো ভূত ছিল না, ছিল একটা জাদুকরি।
ধুর বাদ দাও তো, ওসব এখন আর বলতে হবে না, পরে আবার দেখা যাবে এসব বলতে গিয়ে তুমিই ভয় পেয়ে গিয়েছো। আর শোনো, আমার আর ভাল লাগছে না, গা কেমন জানি গুলাচ্ছে, চলো চলো হোটেলে ফিরে যাই।
দুপুরে খাওনি তো তেমন কিছু, এখন ঘুরতে আসার পর থেকেই টই টই করে ঘুরে বেড়াচ্ছ, শরীর তোমার খারাপ হবে না তো কার হবে? আচ্ছা ঠিক আছে
মাঝি, আমাদের পাড়ে নিয়ে চলেন।
আচ্ছা এই মাঝিটার কি ভয় নেই নাকি?
হবে তোমার মতন, ভয় ডর নেই।
আরে উনি তো থামছেনই না, উল্টো ঘুরছেন না, কি হলো একটু দেখো তো গিয়ে।
এই যে কি হলো কি আপনার, আমরা আর ঘুরবো না তো এখানে, চলুন নিয়ে যান আমাদেরকে পারে।
ব্যাটার মতি গতি তো ভালো ঠিকছে না।
আমারও আমার কেমন যেন ভয় ভয় করছে নিতু, মাঝিটা ওর মাথাকে এদিকে ঘোরাচ্ছেই না, গায়ে হাত দেবো তাতেও কেমন যেন ভয় লাগছে, কি করা যায়। আরে মুখটা এমন দুলছে কেন, ঢেউ হঠাৎ বেড়ে গেল কি করে? নিতু
তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, ভয় পাওয়ার মতো তো কিছু হয়নি, একটু বাতাস বেড়েছে, আর কিছু?
অবশ্যই আর কিছু, আমি খুব ভালো করে জানি নিশ্চয়ই কোনো অশুভ কিছু আছে এখানে, যেটার ভয় পেয়েছিলাম সেটাই নিশ্চয়ই হয়েছে। কিন্তু কিন্তু কি হচ্ছে সব, ভূত মানে ওই জাদুকরি নাকি?
জানি না।
জানো না? জানো না মানে কি, তুমি না বললে সন্ধ্যার পর এখানে থাকি, কি যেন বললে এসব জায়গায় অন্ধকার না নামলে ঘুরে মজা কি, এবার বোঝো, এবার সামলে ওঠে না, এখান থেকে আর ফিরতে পারলে হয়।
এমন কেন বলছো সজীব, সামান্য একটু কারণে?
সামান্য একটু? তোমার কাছে এটা সামান্য কিছু লাগছে? আমি তোমার মতো না বুঝলে, আসলে আসলে আমার উচিতই হয়নি তোমাকে বিয়ে করা, মা ঠিক বলেছিল এমন উড়নচুরি মেয়েরা বাইরে থেকে দেখতেই ভালো, সংসার হয় না এদের দিয়ে, ভালোই ছিলাম বেঁচে অন্তত ছিলাম, এবার হয়তো মরতেই হবে, খোদা ও খোদা।
সজীব তুমি কিন্তু বাড়াবাড়ি করছো।
বাড়াবাড়ি বাড়াবাড়ি করছি আমি? আমি করেছি বাড়াবাড়ি? তুমি করেছো, তুমি তোমার বাড়াবাড়ির জন্য আজকে তুমিও মরেছো আর আমাকেও মারছো।
আপনারা কিছু কইতেছেন? ফিরমু আমার কানে কিন্তু ভালো শুনি না, জোরে না কথা কইলে আমার কানের পাশ দিয়ে কথা যায় না।
পারে নিয়ে যান আমাদের।
আইতা যাইতাছি।
মাত্র 2 মাস হলো বিয়ে হয়েছে মিতু আর সজীবের, ভার্সিটির সবচেয়ে দুরন্ত মেয়ে হিসেবে পরিচিত ছিল মিতু, আর এই দুরন্ত বলেই টেনেছিল খুব করে পড়াশোনায় মনোযোগী সজীবকে, মিতু সজীবকে ভালোবাসে মনে মনে সেটা সকলে জানত। মিঠু যে আলাভোলা সজীবকে পছন্দ করত না তা না, তবে নিজের দুরন্তপনার আড়ালে সব ভালো লাগাকে ঠেকে নিয়েছিল সজীব। তাই হুট করে লাস্ট ইয়ারে যখন সজীবকে বিয়ের কথা বলল তখন সে বেশ ঘাবড়ে গিয়েছিল। মেয়েটা পাগল নাকি? প্রথমে এমনটাই মনে হয়েছিল সজীবের, তবে ভালোও লেগেছিল না করতে পারেনি মিঠুকে। কিভাবে করবে, মিঠুর সব পাগলামিও তখন ভালো লেগেছিল তার। সজীবের মা অবশ্য প্রথমে রাজি হয়নি, কারণ মেয়ে পছন্দ হয়নি তার, ছেলেকে বলেও দিয়েছিলেন। পাত্তা দেয়নি সজীব। বিয়ের পর অনেক রাতে ঘুম থেকে উঠে রাস্তায় বের হতে হয়েছে মিঠুর সাথে। মাঝ রাতে ফুল ভলিউমে গান শোনা, প্রতি ছুটির দিনে শান্তির ঘুম কামাই দিয়ে ঘুরতে যাওয়া, ঘরকুনো আর মুখ চোরা সজীব সবই করছিল। ছেলের অবস্থা দেখে আরো শক্ত হয়ে গিয়েছিলেন সজীবের মা। তবে তাতে দমেনি সজীব, মিতুর প্রতি মোহ কমেনি। শেষমেশ তাই ছয় মাস পর চাকরি পেতে না পেতে বিয়েটা করে ফেলে ও নিতুকে। সে নিতুকে ভালোবাসে, নিতুও ভালোবাসে ওকে। কিন্তু মনে মনে যে তিক্ততা জমে উঠেছিল সেটা আজকের আগে বুঝতে পারেনি ও। কুমারডাঙ্গা, কুমারডাঙ্গা বেড়াতে এসেছে নিতু আর সজীব। পরিচিত কেউ নেই, অনলাইনে একটা ট্রাভেল গ্রুপে জায়গাটা সম্পর্কে পড়েই ছুটে এসেছিল ওরা। ছুটি মেলে না অনেক দিন, খুব চেষ্টা করে দুই দিনের ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়েছিল ওরা। মিতুর অনেক বলায় এখনকার কিন্নরি মহলেও এসেছিল সন্ধ্যার দিকে। কিন্নরি মহল, মহলটা সম্পর্কে খুব একটা সুবিধার কিছু শুনিনি কারো কাছ থেকে ওরা। অন্তত এখানে আসা পর্যন্ত অনেকগুলো ভয়ঙ্কর কাহিনী শোনা হয়ে গিয়েছে। ভূতকে ভয় পায় সেটা সজীবের বলার সাহস হয়নি মিতুকে। ফেরার পথে রাতের বেলা বাসে উঠে মনে হলো হয়তো আগে থেকে নিজের ভয়ের কথাটা জানিয়ে দিলে ভালো করতো সজীব। তার পাশে মিতু হেলান দিয়ে বসে আছে, কেবল ঘুমোচ্ছে নাকি রাগে মুখ ফিরিয়ে আছে কে জানে। সজীব একবার কথা বলার চেষ্টা করল।
মিতু, আই মিতু, ঘুমিয়ে পড়লে নাকি?
না, ঘুমাইনি আমি।
আমার সাথে রাগ করেছো তুমি তাই না? আমি আসলে ওভাবে বলতে চাইনি।
কি হয়েছে তোমার? ভয় পেলে কিসে? সিট থেকে পড়ে গেলে কিভাবে? সজীব, কি হয়েছে?
ছোবে না, ছোবে না তুমি আমাকে। তুমি নিতু না।
মানে এই যে আমি নিতু, এরকম করছো কেন? হলোটা কি, কিছু বলবে নাকি এমন নিচেই পড়ে থাকবে? এই উঠে বসো তো, আগে উঠে বসো। কি হয়েছে এবার বলো তো, কি হয়েছে তোমার? চিৎকার দিলে কেন? বাসের সিট থেকে বা পড়লে কিভাবে?
নিতু, নিতু, একটু আগে তোমার সাথে যখন কথা বলছিলাম।
কথা বলছিলাম মানে? আমি তো ওই কিন্নরি মহল থেকে বেরোনোর পর তোমার সাথে কথাই বলিনি।
কিন্তু বাসে উঠে বললে তো, এই যে আমি যখন সরি বললাম।
আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি তোমার সাথে কথা বলিনি। বাসে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। কার সাথে কথা বলেছি তুমি? মাথা ঠিক আছে তো?
জানি না, আমি তো জানি না। আমি তোমাকে ভালোবাসি বলার পর তুমি
আমি
তোমার মুখের ছায়া পড়েছিল জানালায়। ওটা হঠাৎ খুব ভয়ঙ্কর একটা মুখ হয়ে গেল, জ্বলে যাওয়া মুখ। আর আমাকে বললো ছাই বসিস। নিতু, আমি কি পাগল হয়ে গেছি নিতু?
আচ্ছা আচ্ছা, উল্টো পাল্টা ভাবছিলে বলেই এমন দেখেছ, বুঝলে? আমি তোমার সাথে কথাও বলিনি, নিশ্চয়ই নিজে নিজে এত কিছু ভেবে নিয়েছো তুমি। চলো, আর রাগ করে কাজ নেই, এসো, এনো আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ো।
কিন্তু একটা শর্তে।
কি?
তুমি ঘুমিয়ে না, ওই জিনিসটা যদি আবার আসে ঘুমিয়ে না প্লিজ।
আচ্ছা ঠিক আছে, এমনিতেও আমার ঘুম হয়ে গিয়েছে, তুমি ঘুমো, আমি ঘুমাবো না।
রাতে আর কোনো ঝামেলা হলো না, ঠিকঠাক পরদিন বাসায় পৌঁছলো সজীব আর নিতু। এই ঘটনার কথা বাসায় কাউকে বললো না সজীব। নিতু তো আমুলই নেয়নি পুরো ব্যাপারটা, বরঞ্চ ওর একটু অবাক লাগছে, আবার হাসিও পাচ্ছে। এত বড় একটা ছেলে এত পড়াশোনা করা ছেলে, সে কিনা ভূতের ভয় জড়সড় হয়ে থাকে। এই সজীবকে যেন চিনতই না নিত, মায়া লাগলো। দুপুরে খাওয়ার পর বিছানায় শুয়ে থাকা সজীবের পাশে গিয়ে বসল। গতকাল রাতে ঠিক করে ঘুম হয়নি, ওর ঘুম পাচ্ছে ভীষণ। মাথায় হাত রাখলো নিতু সজীবের, ঘুমিয়ে পড়েছে সজীব। পাশে বসে থাকতে থাকতে নিতুর নিজেরও চোখ বন্ধ হয়ে এলো, কিন্তু খুব তাড়াতাড়ি একটা চিৎকার শুনে চোখ মেলল নিতু। পাশে তাকালো, সজীব বিছানায় নেই, মেঝেতে পড়ে আছে সজীব, আর এক টানা চিৎকার করে যাচ্ছে। নিতু তাড়াতাড়ি গিয়ে হাত রাখলো সজীবের মাথায়, সজীব জ্ঞান হারালো।
তোমার কি হয়েছে বলতো? ডাক্তার চাচা তো কোনো রোগ ধরতে পারলো না।
আমার একটু কথা ছিল তোমার সাথে।
বলো, আমি তো আছি।
না না, আর সবার সামনে না, একটু একা কথা বলো।
ঠিক আছে। মা, সজীব ঘুমাবে বলছে, অনেকক্ষণ তো এখানে আছেন, আপনার দুপুরে খাওয়াও হয়নি, আপনি বরং গিয়ে খেয়ে নিন, আমি আছি এখানে, ওকে দেখে রাখছি। এবার বলো কি বলতে চাচ্ছিলে আমাকে? কোনো সমস্যা হয়েছে সজীব? ওখান থেকে আসার পর কেমন ব্যবহার করছো, ভয় পাচ্ছ সবকিছুতে, কি হয়েছে বলো তো?
আমি মানে আমার কিছু হয়নি মিতু।
তাহলে এমন করছো কেন?
কারণ কারণ তুমি, তোমার কোনো একটা সমস্যা হয়েছে।
আমার আমার আবার কি সমস্যা হবে?
আমি বলি তুমি বদলে যাও, অন্য কেউ কথা বলে তোমার ভিতরে।
কি বলছো, পাগল হয়ে গেলে নাকি? আমি ঘুমিয়ে গেলে কথা বলি? আচ্ছা, হয়তো ঘুমের ভেতর কথা বলার রোগ হয়েছে আমার, তেমন কিছু না, আমি বরং ডাক্তারের কাছ থেকে ঘুরে আসবো একবার।
না ভাবে না, কোনো লাভ হবে না নিজে। তুমি ঘুমের ভেতরে কথা বলো না তো, তোমার ভেতর থেকে অন্য কেউ কথা বলে।
অন্য কে আবার কথা বলবে?
জানি না আমি, কেউ কেউ তোমার ভেতরে ঢুকে গিয়েছে।
কে ঢুকবে সদীপ, কি আবোল তাবোল বলছো, আমার ভেতরে কেউ ঢুকবে কি করে? এই দেখো, তুমি চেষ্টা করে দেখো, ঢুকতে পারছো? তাহলে আর কেউ কিভাবে ঢুকবে আমার ভেতরে?
আমি তো জীবিত, যে ঢুকেছে সে বেঁচে নেই। সে
সে
সে মরে গেছে।
পরদিন বিকেল পর্যন্ত সদীপকে বোঝানোর চেষ্টা করলেন। আসলে যে কোনো ভূতপ্রেত নেই, কেউ যে নিতুর ভেতর নেই, সেটা কোনোভাবেই বোঝানো গেল না সজীবকে। সারা রাত ঘুমোতে দিল না নিতু সজীবকে, ঘুমোলেই নিতু ভয়ঙ্কর হয়ে উঠবে এমনটাই ধারণা সজীবের। বাধ্য হয়ে পরদিন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল নিতু। তবে সজীব অবশ্য ডাক্তারের কাছে যাওয়ার কথায় খুব বেশি আশ্বস্ত হল না। নিতুকে কথা দিতে হলো যে ডাক্তারের কাছে যাওয়ার পর কোনো পীর ফকিরের কাছে যাবে না সজীবকে নিয়ে এসে। তারপরেই শান্ত হল সজীব।
কি হলো বলুন তো, আপনাদের মতো একটা প্রাণোচ্ছল আর নতুন বিয়ে করা দম্পতির মানসিক সমস্যা, ঘুমের সমস্যা, কি ব্যাপার, কোনো ঝামেলায় আছেন নাকি?
সমস্যা আসলে আমার না, আমার স্ত্রীর। তবে আমার কোনো সমস্যা থাকতেও পারে, কার কি সমস্যা আছে সেটা আপনি বলবেন ডাক্তার। আমরা খুব বিপদে আছি, বিপদ থেকে আমাদের বাঁচান প্লিজ।
আচ্ছা বুঝলাম, তো মিসেস?
আমার নাম নিতু।
হ্যাঁ, তো নিতু আপনার পরিবারের সম্পর্কে বলুন তো।
আমার মা নেই, বাবা আছে।
মা কবে মারা গেলেন?
খুব ছোটবেলায়, মনে নেই তার চেহারা।
তো আপনার বাবা কি এরপরে আর বিয়ে করেছিলেন?
হ্যাঁ করেছিল, তবে তিনি মানে আমার বাবার দ্বিতীয় স্ত্রী আমার সাথে থাকতে চাননি, তাই আলাদাভাবে।
মানে আপনি কি হোস্টেলে ছিলেন নাকি?
না, বাসাতেই ছিলাম, আমি আলাদা থাকতাম, আমার বাবার পরের স্ত্রী আলাদা থাকতেন, বাবা দুই বাসায় মেইনটেইন করতেন।
আপনাকে দেখতো কে? মানে আপনি তো ছোট ছিলেন, আপনার খেয়াল রাখার ব্যাপারে?
কাজের মানুষ ছিল, আর ততটা ছোট ছিলাম না আমি। বাবা যখন আবার বিয়ে করে তখন আমার বয়স 8, এরপর বাবা নতুন স্ত্রীর আমাকে নিয়ে সমস্যা শুরু হয় 10 বছর বয়সে, তাই একেবারে নিজেকে সামলাতে পারবো না তেমনটা ছিলাম না।
খারাপ লাগতো না একা থাকতে?
লাগতো, মানে আমি মানিয়ে নিয়েছিলাম নিজেকে।
সে সময় কোনো সমস্যা হয়েছিল
না তো?
আর মিস্টার সজীব, উনি স্বামী হিসেবে কেমন? আপনার এই বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো?
না না, ও খুব খেয়াল রাখে আমার।
আমি নিতুকে ভালোবাসি ডাক্তার। ওর কোনো কষ্ট হবে আর আমি সেটা দেখব এমনটা তো হওয়ার নয়।
তবে মাত্রই আমরা কুমারডাঙ্গা থেকে ঘুরে এসেছি, সেখানে একটা ব্যাপারে মনে হয়েছিল সজীব হয়তো আমাকে নিয়ে কোনো কারণে সমস্যা আছে, মানে মনে মনে হয়তো আমাকে নিয়ে সুখী না।
কি হয়েছিল একটু খুলে বলুন তো।
আসলে ডাক্তার, আপনাকে বলতে কোনো দ্বিধা নেই, আমি খুব ভয় পাই ভূতটাকে। এবার কুমারডাঙ্গায় যখন গেলাম বেড়াতে, মিতু জোর করলো ওখানে কিন্নরী মহলে নিয়ে যাওয়ার জন্য। ওটা ওই জায়গার সবচাইতে হন্টেড জায়গা হিসেবে পরিচিত। আমি না করতে পারি, বুঝে বললাম মিতুকে ভালোবাসি। ও কিছু একটা চাইছে আর সেটা না বলবো এমনটা ইচ্ছে করেনি, তাই চলেই গেলাম মহলটাতে। মিতু জেদ ধরলো সন্ধ্যার পর ওখানে থাকবে। থাকলাম, নৌকায় চড়লাম। নৌকায় চড়ার সময় সমস্যা শুরু হলো। আমার কেমন যেন ভয় ভয় লাগছিল আগে থেকেই। নৌকায় উঠেই মনে হলো নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হবে এবার। মিতুকে বললাম ফিরতে। ও একটু ঝামেলা করলো বটে, তবে পরে ফিরতে চাইল, কিন্তু মাঝি আমাদের কোনো কথাই শুনল না। এত করে বললাম পাড়ে নিয়ে যান, সে ফিরেও তাকালো না। অন্ধকার, নদীর মাঝে নৌকায়, মাঝি কথা শুনছে না। এদিকে নদীতে ঢেউ বেড়ে গেল হুট করেই। আমি খুব ভয় পেয়ে আজে বাজে অনেক কথা বলে ফেললাম মিতুকে, আর তারপর থেকেই শুরু হলো এই সমস্যা।
কি সমস্যা?
রাতের বেলা বাসে করে ফিরছিলাম, মিতু ঘুমিয়ে পড়েছিল, আর তখন ওর ভেতর থেকে কেউ একজন কথা বলল আমার সাথে। কার যেন কণ্ঠ শুনলাম, তাই নাকি?
কি বলছিল সে কণ্ঠ?
বলছিল আমি মিতুকে ভালোবাসি না, গতকাল আবার কথা হয়েছে আমার ওই কণ্ঠের সাথে। মিতু ঘুমাচ্ছিল, আবার ওই কণ্ঠটা এসে আমাকে শাসিয়ে গেল।
তো কি বললো এবার সে?
বললো আমি মিতুর ধারে কাছে গেলেও মরতে হবে আমাকে। তারপর আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানার উপর থেকে। কেমন করে তখন তাকাচ্ছিল মিতু, ওর চোখে কেবল রাগ দেখেছিলাম ডাক্তার, ভালোবাসা নয়। যেন ও আমাকে কখনো দেখেইনি, চেনেও না। ডাক্তার, কিছু একটা হয় মিতুর ভেতরে, ও যখন ঘুমিয়ে যায় তখন, আমি ঠিক জানি না ডাক্তার।
আচ্ছা আচ্ছা সজীব সাহেব, আপনি একটু বাইরে যান, আমি আপনার স্ত্রীর সাথে একটু একা কথা বলতে চাই।
ঠিক আছে ডাক্তার সাহেব।
সমস্যাটা কি সত্যি আমার ডাক্তার?
মনে হয় না, আপনি একটু খেয়াল করে দেখুন, এমনিতে একটু ভেতু প্রকৃতির মানুষ সজীব, আর সেটাই বের হয়ে এসেছিল আপনারা কুমারডাঙ্গায় বেড়াতে যাবার পর। সেখানে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি, আর আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন সেটা নিয়েও বেশ কষ্টই পেয়েছিলেন, কারণ তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসে। তাই তার মনে হয়েছে, তার অবচেতন মন কোনোভাবে ভেবে নিয়েছে যে আপনি হয়তো ভাবছেন সজীব আর ভালোবাসেন আপনাকে। দেখুন, তাই হয়তো বাসের ভেতরে নিজের কল্পনায় আপনার মুখ থেকে সেই কথাগুলো শুনতে পেয়েছে মিস্টার সজীব।
তার মানে সজীব পুরো ব্যাপারটাই শুনেছে কল্পনায়?
সেটাই তো মনে হচ্ছে। আবার দেখুন, পরের বার সজীব আবারও ভেবে নিয়েছে যে আপনি চান না ওর সাথে থাকতে, ভয় পাচ্ছেন মিস্টার সজীব আপনাকে নিয়ে। তার ভিতরে সবসময় ভয় কাজ করছে যে আপনি হয়তোবা তাকে ছেড়ে চলে যাবেন। কুমারডাঙ্গায় পাওয়া ভূতের ভয় আর আপনাকে হারানোর ভয়, এই দুয়ে মিলে বেশ নাস্তানাবোধ হয়ে গিয়েছেন তিনি।
তাহলে কি করবো ডাক্তার?
কিছুই না, আপনি যা শোনাকে বোঝান যে আপনি ওনার সাথে অনেক ভালো আছেন, ওনার সাথেই থাকতে চান, আর দু একদিন না হয় এমন ভান করুন যে ঘুমাচ্ছেন না, কিংবা পারলে না ঘুমিয়ে থাকার চেষ্টা করুন।
সবই ঠিক হয়ে যাবে তো ডাক্তার?
হ্যাঁ ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না নিতু, মিস্টার সজীবকে নিয়ে বাড়ি চলে যান।
নিতু, আমাদের এবার ফকিরের কাছে যাওয়ার কথা। আমি কিন্তু তোমার কথা শুনে ডাক্তারের কাছে এসেছি, এখন তোমাকেও যেতে হবে।
কিন্তু কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাব, চলো, তাতে যদি তোমার মনে শান্তি হয়। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝো?
বুঝবো না কেন, তুমি আমাকে খুব ভালোবাসো আমি জানি,
কোনো খারাপ লাগা নেই তো আমাকে নিয়ে? মানে তোমার কখনো মনে হয়নি তো যে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে ছেড়ে যাব এমন কিছু মাথায় আসেনি তো?
কেন ছেড়ে যাবে বলো? আর এসব উল্টাপাল্টা চিন্তা কেন মাথায় আসতে যাবে আমার? আমি খুব ভালো করে জানি তুমি আমার সাথে থাকবে সব সময়, আর যেতে চাইলেও আমি যেতে দেব না। এই কি হলো, কি ভাবছো?
না না কিছু না, চলো। বাজারের পাশে রেল লাইনের ধারে ওই বস্তিতে নাকি একটা লোক থাকে, অনেক আগে শুনেছিলাম। আমার বাবা একবার অসুস্থ হয়ে পড়েছিল, তখন ওই ফকিরের ওখানে যাওয়ার কথা বলেছিল বাবার এক কলিগ। এখন আছে কিনা জানি না, এই 4-5 বছর আগের কথা। চলো দেখে আসি, যদি তেমন কিছু না হয় তাহলে খুঁজে পেতে খুব একটা সময় লাগবে না।
সব ঠিক হয়ে যাবে তো দিদি?
হবে, সব ঠিক হয়ে যাবে।
এতক্ষণ গল্পের প্রথম পর্বে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নীতু এবং সজীব নতুন বিয়ে করেছে, এবং নীতু কিছুটা পাগলাতে স্বভাবের। মাঝ রাতে উঠে তার সঙ্গে ড্রাইভে যেতে হয়, গান শুনতে হয়, আরো ইত্যাদি নানা কিছু আছে, এবং কিছুটা তাদের সম্পর্ক তিক্ততার পর্যায়ে চলে গিয়েছিল। একটা ব্রেক নেবার জন্য নীতু এবং সজীব অনলাইনে দেখে একটি জায়গা, সেটা হচ্ছে কুমারডাঙ্গা। সেখানে একটা ট্রাভেল অনলাইনে ট্রাভেল গ্রুপে দেখেছে সেই জায়গাটা সম্পর্কে, পরেই ওরা ছুটি নিয়ে চলে আসে সেই জায়গাটা। কিন্তু সেই জায়গাটার থেকে ফেরবার পর থেকেই নীতুর অদ্ভুত আচরণ শুরু হয়, সে ভয় পায়। সেখানে কিন্নরি মহল নামে একটি মহল ছিল, সেই জায়গায় আমি এত কথা না বলি, আপনারা শুনেই ফেলেছেন ইতিমধ্যে প্রথম পর্ব। আসুন তাহলে দ্বিতীয় পর্ব চলে যাই, দেখি সেখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, আপনার সঙ্গে আছি আমি শারমিন। রিক্সা রেল লাইন পর্যন্ত যায় না, তাই লাইনের এই পাড়ে বাজারের মাঝখানে নামতে হলো সজীব আর নীতুকে। বাজারের পাশেই বসতে রেল লাইনের ধারে সার বেঁধে ছোট ছোট খুবরি ঘর, কাকে জিজ্ঞেস করবে সেটাই ভাবছিল ওরা মনে মনে। হঠাৎ করে একটা চিৎকার শুনে ফিরে তাকালো নীতু, একটা বাচ্চা ছেলে ওদের দিকে তাকিয়ে চিৎকার করছে। না ঠিক ওদের দিকে, না নীতুর দিকে তাকিয়ে। প্রথমে একটু অবাক হলো নীতু, তারপরে দাঁড়ালো না, সোজা বেরিয়ে এলো। সজীব আর কোনো কথা বলল না, নীতুর সাথে রিক্সায় গিয়ে উঠল। এমন বস্তিতে নীতুকে আনা উচিত হয়নি মনে মনে ভাবলে সজীব।
সজীব, ওখান থেকে আমার এভাবে চলে আসা উচিত হয়নি।
না না কোনো সমস্যা নেই, বড় না হয় আর কোনো ফকিরের সাথে কোনো ভালো জায়গায় চেষ্টা করে দেখবো, ভেবো না তুমি। আচ্ছা ডাক্তার তোমাকে তখন কি বললেন? আমি তো বাইরে ছিলাম।
তেমন কিছু না।
সমস্যাটা কি কোনোভাবে আমার? এমন বলেছে কিছু ডাক্তার?
উনি শিওর না, একবার মনে করছেন আমি মানসিক চাপ থেকে এমন করছি, আবার মনে করছেন হয়তো তুমি মানসিক চাপে আছো আমাকে। সবটাই মানসিক ব্যাপার সজীব, আমাদের একটু শান্ত থাকতে হবে, একটু সময় দিতে হবে একে অন্যকে। কুমারডাঙ্গায় একটু ভুল হয়ে গিয়েছিল আমাদের, সেটার ডালপালা এতদূর পর্যন্ত গড়াবে বুঝিনি। সব ভুলে যাও প্লিজ, আমিও আর কিছু মনে রাখবো না। যদি মানসিক চাপের কারণে এমন হয় তাহলে চলো সে মানসিক চাপ দূর করে দিই আমরা দুজন মিলে।
ঠিক আছে মিঠু, আমরা নিশ্চয়ই পারবো, তুমি চিন্তা করো না। যদি ডাক্তার ঠিক বলে থাকে তাহলে আমার আর ফকিরের কাছে যাওয়ার দরকার নেই, আমরা সব ঝামেলা মিটিয়ে ফেলতে পারবো।
এবার চলো ঘুমাই।
সেদিন রাতেও বাসে ঘুমাতে পারো, আবার বাসে এসেও ঘুমোতে দিই তোমাকে ফুটের পায়ে। তুমি ঘুমাও, আমি তো অনেক ঘুমাব। আমি বরং একটা বই নিয়ে বসি, অনেকদিন বই পড়া হয়।
ঠিক আছে পড়া শেষে ঘুমিয়ে পড়ো।
নীতু যখন চোখ মেলল তখন ওর সামনে একটা বড় সড়ো পাথর করে, হাত ছড়ে গেছে, পা কেটেছে কয়েক জায়গায়, চারপাশে অবাক হয়ে তাকালো। জায়গাটা খুবই বুঝতে পারলো না, স্বপ্ন দেখল নাকি, এখনো কি স্বপ্ন দেখছে? হাতের ঘড়িটা কখনো ভুলে না নিত, ঘুমানোর সময়ও না, ওটা এখনো হাতে আছে। সেটা সময় দেখল 3টা বাজে, এত রাতে ও এখানে কি করছে? এই যখন কিছু না বুঝে পাগলের মতো খড়িয়ে খড়িয়ে হাঁটলো নিত, তখন হঠাৎ একটা স্কুল বোর্ড দেখে বুঝতে পারলো
বাসা থেকে দেশে ফিরে আসে। এত রাতে বাসায় ফিরে যাবে, কোনো সমস্যা হবে না? আসার সময় কি একা ছিল? সঠিক, আরে সঠিক কোথায়? প্রথমে একটু ভয় লাগলো বটে, কিন্তু দ্রুত পা ফেলে বাড়ির কাছাকাছি পৌঁছে গেল। নিতু কিভাবে কি করলো কিছুই বলতে পারবে না, কেবল একটা একটা করে পা ফেলে যায় বাড়ি ফেরার তারা। বাড়ির গেইটে হাত থেকে একটা হাহাকারে ভরে উঠলো নিতুর ভেতরটা। মনে হলো বাড়িতে ফেরেনি, আর কোনো বাড়িতে ফেরার কথা ছিল? ওর কি অন্য কোনো বাড়িতে ফেরার কথা ছিল?
কিভাবে
তুমি তো জানো আমি এখানে ঘুমোচ্ছিলাম, তাই না বলো? কিন্তু ঘুম ভেঙে দেখলাম আমি ঘরে না, রাস্তায়, তাও আবার পাড়ার 2 নম্বর ওই মোড়ের ওখানে।
এত দূরে কিভাবে আরে বোকা মেয়ে, কাঁদছো কেন? চলো ঘুমাও, আমি আছি তো, আমি দেখছি যাতে কোনো সমস্যা না হয়।
ঠিক আছে, আমি তাহলে ঘুমাই, কিছু হলে আমাকে জাগিয়ে দিও।
ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও।
জাগিয়ে দিও কিন্তু।
আচ্ছা দেব বাবা, ঘুমাও এখন।
পরদিন সকালে সজীবের কাছে নিজে কোনো পীর ফকিরের কাছে যাওয়ার কথা তুলল নিতু। অবাক হলো সজীব, মাথা থেকে সব কথা বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু নিতু সেটা পারেনি দেখে চিন্তার রেখা পড়লো ওর কপালে। একটু চিন্তা করলে ঘাড়ের কাছে হাত দিয়ে চুলকানোটা অভ্যাস সজীবে, সেটা করতে গিয়ে ব্যথাটা টের পেল।
নিতু
বলো সজীব।
এই আমার ঘাড়ের পেছনটা দেখো তো একটু, কেমন যেন ব্যথা, রাতও তো ছিল না।
আমি একটু গোসলে যাচ্ছি, পরে দেখছি।
আহা দেখো না, এই চলে গেল।
এই সজীব শোন না, বৌমার কি কিছু হয়েছে নাকি রে? কেমন যেন এলোমেলো লাগছে সব সময়, অন্য মানুষ কো থাকছে?
আরে না, একটু ওই ঘুমটুম কম হচ্ছে তো তাই মনে হয়, তুমি চিন্তা করো না তো।
না আজকাল ডাকলেও তো জবাব দেয় না, খুব আস্তে আস্তে কথা বলে, এরকম তো কখনো দেখিনি ওকে, বুঝিসই তো।
তুমি চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা, দেখছি আমি।
তোরা তোদের মতো থাকিস, সেরকম যে পছন্দ করে বউ এনেছি তা তো না, কিন্তু তাও একটা মানুষকে সবসময় একরকম দেখে অভ্যেস তো, এরকম অন্যরকম দেখলে একটু কেমন যেন বেমানান লাগে।
মা বাদ দাও তো, তুমি না একটু বেশি বেশি ভাবো, মানুষের কি সবসময় হইচই করতে হবে নাকি?
না তা না। আচ্ছা তোর ঘাড়েও তো কি রে?
কি হয়েছে মানে, ও এখানে দেখো তো একটু, দেখে দাও কেমন যেন ব্যথা করছে।
কিন্তু না আচরে তাক, থাক থাক ও আমার দেখে কাজ নেই, তোর বউকে দেখাস।
ধুর মা, তুমি এত রসিকতা করো, সত্যি কোথায় লেগে কেটে গিয়েছে বুঝতে পারছি না।
কিছু লাগিয়েছিস?
না মা, খেয়ালই করলাম মাত্র, নিতু আসুক কিছু একটা লাগিয়ে নেব। তুমি যাও মা, চিন্তা করো না বুঝলে, তোমার বউ ভালো আছে, আমিও ভালো আছি।
কয়েকদিন পরের কথা, নিতুর চোখ মুখ প্রতিদিন শুকিয়ে যেতে লাগলো। সজীবের মনে হলো একটু একটু করে ওর খুব চেনা একটা মেয়ে একেবারে অন্য কেউ হয়ে যাচ্ছে। নিতুকে জিজ্ঞেস করলে ও কিছু বলে না, ডাক্তারের কাছে যেতে চায় না, পীর ফকিরকে খুঁজে। কিন্তু কোনো পীর ফকির কিছু করতে পারে না? পারে না। সজীব কিছুদিন আগে ডাক্তারের কাছ থেকে দূরে যেতে চেয়েছিল, কোনো ফকিরের কাছে যেতে চেয়েছিল, কিন্তু এখন নিতুর অবস্থা দেখে ওর মন মোটেও সায় দেয় না মেয়েটাকে নিয়ে কোনো ভুয়া ফকিরের কাছে যেতে।
কি হবে, সত্যি কি কোনো লাভ আছে? ডাক্তার সজীবকে বলেছেন কি হবে সেটা নিয়ে না ভাবতে, কিভাবে হয়েছে সেটা নিয়ে ভাবতে। মাথায় কিছুই ঢোকেনি সজীবের। মিতু হাসে না, কথা বলে না, চোখ শুকিয়ে গেছে। মিতু চোখ আর কথা বলে না, সজীবের সাথে এক ঘরে ঘুমোতে চায় না। সজীবের বার বার মনে হয় কিছু একটা নিশ্চয়ই ভুল হয়েছে, কিন্তু কি ভুল হয়েছে সেটা বুঝতে পারে না সজীব অনেক ভেবে। ওদিকে মিতু নিজের ভেতরটাও শুকিয়ে গেছে পুরোপুরি, কি করবে বুঝতে পারছে না। ডাক্তার ফকির কার কাছে যাবে, কে ওকে একটু সাহস দেবে, সমস্যার সমাধান দেবে বুঝতে পারছে না মিতু। কি হয়েছে ও সেটাও যদি বুঝত, প্রতিবার ঘুমানোর পর অদ্ভুত সব ব্যাপার ঘটছে ওর সাথে। তবু মনে আশা ছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। সব আশা ভেঙে গিয়েছে ঘুম ভেঙে একটা রক্তাক্ত কুকুরকে সামনে পড়ে থাকতে দেখে। ও কি সুস্থ, কি হয়েছে ওর? সজীব আর সজীবের পরিবার ওরা কোনো বিপদে পড়বে না কি মিতুর কারণে? চোখের পাতা এক করতে পারে না মিতু, বার বার মনে হয় ও ঘুমিয়ে গেলে বোধ হয় কিছু একটা হয়, কিছু একটা নিশ্চয়ই হয়, কিন্তু সেটা জানবে কি করে মিতু? সজীবই ঠিক ছিল, এমনিতে মিতু ঠিক থাকে, শুধু ঘুমিয়ে গেলেই।
হেই মিতু, কি করছো তুমি?
তোমার ক্যামেরাটা লাগবে সজীব, তুমি একটা কাজ করতে পারবে?
তুমি কথা বলছো মিতু, বলো কি কাজ?
তোমার এই ক্যামেরাটা এখানে লাগাবো, একটু হেল্প করবে? তাহলে হয়তো বুঝতে পারবো আমার সমস্যাটা কোথায়, তুমিও বুঝতে পারবে।
কিন্তু সেটার কি দরকার, আমি এই ঘরে থাকি, আমি ঠিক দেখে রাখবো।
না তুমি থাকবে না, আমি চাই না তোমার কোনো সমস্যা হোক।
আমার আবার কি সমস্যা হবে?
আমি আমি আমার উপরে ঠিক বিশ্বাস রাখতে পারছি না সজীব, বার বার মনে হচ্ছে তুমি হয়তো বুঝতে পারবে না আমি কখন তোমাকে আঘাত করে ফেলবো। যদি তোমাকে আঘাত করে ফেলি, যদি তুমি ব্যথা পাও।
তুমি কেন আমাকে ব্যথা দেবে মিতু?
আমি না, কিন্তু আমি আজকাল এমন অনেক কিছু করছি সজীব, তুমি হয়তো জানো না। আমি রাতের বেলা,
জানি আমি সব জানি, আমি তোমার পেছনে পেছনে যাই প্রতিদিন, তুমি যাতে ব্যথা না পাও, তোমার যাতে কোনো কষ্ট না হয় সেটা খেয়াল রাখবে।
কি করি কি করি আমি সজীব, বলো কি করি?
তুমি হারিয়ে যাও তো, এই গেট পর্যন্ত তোমাকে খুঁজে পাই আমি, এরপর আর তোমাকে কোনোদিন দেখতে পাইনি, পেয়েছি তবে আবার ফিরে আসার পর।
তোমার ভয় করেনি সজীব?
করেছে, আমি ভূতে খুব ভয় পাই, কিন্তু তোমাকে সুস্থ করে তোলা দরকার ছিল। আমি তাই অনেক হুজুরের কাছে গিয়েছি জানো, পীর ফকির কিচ্ছু ভাব রাখিনি, তোমাকে বা মাকে জানতে দেইনি, কিন্তু কোনো লাভ হয়নি।
এবার হবে সজীব, এই ক্যামেরা সেট করে রাখছি ধরে, ঠিক দেখা যাবে আমার ঠিক কি হয় রাতের বেলা, আমি কি করি।
আর এরপর তুমি বেরিয়ে যাওয়ার পর তখন হারিয়ে গেলে কি করো সেটা তো জানা যাবে না।
যাবে, আমার এই পায়ে একটা ঘুমুর পরে রাখবো আমি, আর ঘুমুরের শব্দ শুনে আমি হারিয়ে গেলেও তুমি আমাকে খুঁজে পাবে।
এটা মন্দ বলনি।
এবার তাহলে আমি একটু ঘুমাই সজীব, আমি ক্লিন ঠিক করে ঘুমোতে পারিনি।
পায়ে ঘুমুর বেঁধে অবশ্য কোনো লাভ হলো না, কারণ আর সব রাতের মতো এবারে ঘুম থেকে উঠে দাঁড়ালেও বাইরে বেরোলো না মিতু। তার বদলে এগিয়ে গেল সজীবের মা রেহানা বেগমের ঘরের দিকে। প্রথমে একটু হকচকিয়ে গেল সজীব, আটকাতে গেল মিতুকে, কিন্তু তারপরে চোখে পড়ল ঘরের মেঝেতে মিতুর পা যেখানে পড়ছে মেঝের সেই জায়গাটাতে গর্ত হয়ে যাচ্ছে, যেন কাদার উপর পা রাখছে। কোনো শব্দ করেনি সজীব, কিংবা হয়তো ভুল করে ওর মুখ থেকে কোনো শব্দ বেরিয়ে গিয়েছিল। ফিরে তাকালো মিতু ওর দিকে, ঘর ঘরে একটা শব্দ বেরোল ওর গলা দিয়ে, যেন অনেক দিন কথা বলেনি। খুব কষ্ট করে এক একটা শব্দ বেরোলো মিতুর কণ্ঠ থেকে।
আমাকে বাড়ি নিয়ে যাও, আমাকে বাড়ি নিয়ে চলো।
বাবার বাসায়? মিতু কোথায়, কোন বাসায় নিয়ে যাবো?
বাবা, বাবার বাসা, না, আমি আমার বাসায় যাব, আমার ঘরে।
ওই তো, ওই তো তোমার ঘর। ওই তো ঋতু, কি হয়েছে, কি হয়েছে বলো?
ওটা আমার ঘর না, ওটা আমার ঘর না।
তোমার ঘর না, তাহলে কোথায় তোমার ঘর বলো? কোথায় নিয়ে যেতে হবে তোমাকে?
কুমার টাকা।
ঋতু, ঋতু কি হলো ঋতু?
আমি পারছি না সজীব, এভাবে বারবার আমি পারছি না। আমাকে যন্ত্রণা থেকে বাঁচাও সজীব, আমাকে যন্ত্রণা থেকে বাঁচাও।
আরে বৌমা, তোর এখানে কেন, কি হয়েছে?
শিশুরা মা, শিশুরা তুমি ঘরে যাও, ঘরে যাও।
আমাকে বাঁচাও রোজি, আমাকে বাঁচাও।
মরে যাবো সজি,
মরে যাবো।
পরদিন সকাল, মিতু প্রচন্ড জ্বর এসেছে। ওর পাশে বসে আছে সজীব, তাকে ওঠানো যাচ্ছে না। ওদিকে সজীবের মা রেহানা খাতুন এক মিনিটও টেনশনে বসতে পারছেন না ঠিক করে। বারবার তার মনে হচ্ছে ঠিক হয়নি, এই মেয়েকে ঘরে আনা সত্যিই ঠিক হয়নি। এখন কি করবেন, ছেলেকে বলবেন কিছু একটা সিদ্ধান্ত নিতে? বেশ কয়েকদিন ধরে এক ঘরে থাকছে না বউয়ার ছেলে, কিছু বলেননি তিনি। ভেবেছেন মান অভিমান চলছে, কিন্তু ভূতের কারণে যদি এরকম হয় তাহলে তো সমস্যা। জিন ভূত ধরা মেয়েকে কিভাবে রাখবেন তিনি? কিন্তু ছেলেটা যে পাগল, বউকে ছাড়া এক পা নড়বে না সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু বোঝাতে হবে, খুব ভালো করে বোঝাতে হবে। বুদ্ধি এখনো কম, বয়সটাও কম, এই বয়সে বুঝতে না চাইতেই পারে। কিন্তু তার তো দায়িত্ব আছে সজীবের ভালোটা দেখার।
সজীব, একটু এদিকে আসবি বাবা।
না মা, যাবো না, এখানে এসে বলো।
তোকে আসতে বলেছি সজীব।
আমি নিতুর পাশ থেকে কোথাও যাবো না মা, ওর শরীর ভালো নেই। তুমি এখন কেন আমাকে এভাবে ডাকছ মা? এখানে এসে বললেও তো পারো, এসো না।
ঠিক আছে, তুই যখন বলছিস আমি নিতুর সামনেই কথাগুলো বলছি। কতদিন ধরে ওর এই অবস্থা বলতো?
বেশ কিছুদিন ধরে।
আমাকে কিছু জানাসনি কেন?
জানিয়ে কি হবে বলো, তুমি কি কিছু করতে পারতে?
আমি পারতাম না তাহলে কে করতে পারত? তুই আমাকে বললে পীরপকে কিছু একটা দেখিয়ে দিতাম, শুরুর দিকে সব দেখিয়ে দিলে এখন আর ঝামেলা হতো না।
আমি দেখিয়েছি মা, কোনো লাভ হয়নি। আমরা ডাক্তার আর তোমার ওই পীরপকের কিছুই বাদ দিইনি।
তুই বরং একটা হুজুরের পড়া পানি নিয়ে তোর বউকে ধুতে ধরেছে, কিছু তো করতে হবে। আর যদি তারপরেও ঠিক না হয় তাহলে তাহলে ওকে ছাড়তে হবে।
তাহলে ওকে ছাড়তে হবে মানে কি, কি ছাড়তে হবে?
এই বাড়ি ছাড়তে হবে। আমি কোনো ভূতে ধরা মেয়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না। এমনিতেও এই মেয়েকে আমি কখনোই পছন্দ করিনি বউ হিসাবে, কেবল তোর মুখের দিকে তাকিয়েই। কিন্তু এবার আর না, আর কে জানে একবার সুস্থ হয়ে যাওয়ার পর তো আবার ঝামেলা হতে পারে। তুই ওর সাথে থাকবি সারা জীবন, কখন তোর খারাপ কিছু করে ফেলে কে জানে, তার চাইতে আগে থেকেই ঝামেলা বিদায় করা ভালো।
ঝামেলা? ও তোমার জন্য ঝামেলা হতে পারে মা, আমার জন্য না।
কে, কে আপনি?
আমার একটু ভেতরে আসতে দেন।
কেন, ভেতরে আপনার কি কাজ, কেন এসেছেন আপনি?
সে এখনো ভেতরে আছে, আমি বুঝতে পারতাছি আমার ভেতরে যাওয়াটা দরকার।
দ্বিতীয় পর্বে আমরা দেখলাম নিতুকে ভূতে ধরেছে বলে সজীবের মা তাকে পানি পড়া খাওয়াতে বলেছে, এবং একজন হুজুরকে বাড়িতে হাজির করা হয়েছে। এই হুজুর কি পারবে নিতুকে সারাতে? আসুন সেটা জানবো শেষ পর্বে, অর্থাৎ যে পর্বটি এই মাত্র শুরু হবে। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম, আপনার সঙ্গে আছি শ্যামি। ফকিরদের অনেক নাম থাকে, মানুষেরই নাম থাকে অনেক।
কিন্তু জন্মের পর নাম দেওয়ার মতো কেউ ছিল না নানা ফকিরের। বাবা মা ফেলে রেখে গিয়েছিল রেল লাইনের পাশে। এরপর কে যে তাকে নানা বলা শুরু করলো আর সবার কাছে সে নানা হয়ে গেল সেটা কারো মনে নেই। নানা ফুকি নিজে মনে করতে পারে না, কেবল মনে আছে সবাই একসময় তাকে নানা ডাকতে গিয়ে মুখ বাঁকিয়ে হাসত, সহ্য হতো না নানা। এখন অবশ্য আর কেউ হাসে না নানা ফুকিকে দেখে, কারণ সবাই জানে নানা অনেক কিছু দেখে। এমন অনেক কিছু দেখে যেগুলো হয়তো কেউ কখনো দেখবে বলেও ভাবেনি। এমনিতে নানা দেখা পাওয়াটা মুশকিল, বেশ ঝামেলা করে দেখা করে মানুষ নানার সাথে, কিন্তু নিজে ইচ্ছে করে এত ঝামেলা করে কারোর বাড়িতে এসে খোঁজ নেওয়া নানার জীবনেই প্রথম। তাই সবাই বেশ অবাক হয়েছিল প্রথমটা বস্তিতে। শেষ কবে নিজের খুপড়ি ঘরের বাইরে বেরিয়েছিল মনে করতে পারে নানা। তাই প্রথমে বাইরে ঝলমলে রোদে চোখ ভাগিয়ে গিয়েছিল তার, কিন্তু তবু সে ঘাটানো চোখেই দেখতে পেয়েছিল সে পুড়ে যাওয়া মাটির অংশ, কোনো নারীর পায়ের ছাপ। সেই থেকেই খোঁজ শুরু। নিজের সমস্ত শক্তি দিয়ে নিতুকে এতদিন খুঁজে পেরিয়েছে নানা। সেদিন নিতু আর সজীব গিয়েছিল নানা ফুকির সাথে দেখা করতে, তবে তার চেহারা কারো জানা ছিল না। তাই প্রথমটায় বেশ অবাক হলো সজীব নানাকে দেখে।
আপনি আপনি কিভাবে বুঝতে পারলেন সে এখানে?
সেটা জানার কোনো দরকার নেই, যেটা জানার দরকার সেটা জানো আগে। কে, কই থেকে এসেছে?
এ আমার স্ত্রী নিতু, ওর বাড়ি।
আমি সেটা জানি, আমি জানি এই মহিলা তোর স্ত্রী, কিন্তু সেটা জানতে চাচ্ছি না। এর ভেতরে বাসা বেঁধেছে কে, তাকে কই থেকে ধরে এনেছিস?
সত্যি কি ওর ভেতরে কেউ আছে ফকির বাবা? কে কে আছে তাকে তাড়িয়ে দিন বাবা প্লিজ, আমার স্ত্রীর কষ্ট আর সহ্য হচ্ছে না, ও এভাবে থাকলে মরে যাবে বাবা।
বললেই তো হয় না, আগে তো জানতে হবে। তুই যা জানিস বল, বলে ফেল।
আমি তেমন কিছুই জানি না বাবা, কিন্তু গত রাতে ওর ভেতরে যে অন্য সরটা কথা বলেছিল, সে বলেছিল সে নাকি বাড়ি ফিরতে চায়, কুমারডাঙ্গায় ফিরতে চায়।
কুমারডাঙ্গা? সেইটাই তাইলে বাড়ি। বাহ, মেলা কিছুই তো জানিস দেখছি। তাহলে এতদিন জেনে শুনে চুপ করে বসেছিলি কেন?
চুপ করে বসে থাকিনি বাবা, চেষ্টা করেছি, অনেকের কাছে জানতে চেয়েছি সমাধান।
সমাধান দিব কে? আমি? অন্য কেউ? কেউ না, সমাধান সেই দিতে পারবো যে সমস্যায় আছে।
কি বলছেন বাবা, তার মানে নিতুর কাছে কি সমস্যার সমাধান আছে?
না, তোর স্ত্রী না, সমাধান দিব ওর ভেতরে যে বাস করতেছে সে।
আমি
আমাকে আমাকে যেতে দাও, আমাকে বাড়ি নিয়ে যাও।
তুই চলে যা, তুই এখানে আসিস কেন? কিসের এত দরকার তোর ওই মেয়েটার শরীরে থাকার? চলে যা, চলে যা তুই।
আমি চলে যাব না।
তাইলে তাইলে যাবি কি কইরা? ফিরবি কেমনে নিজের বাড়িতে?
ফিরব, আর একটা প্রাণ লাগবে, সেটা নিয়ে বাড়ি ফিরব। আমি একই বাড়ির মতো বাড়ি ফিরে যাব।
এই মায়াটার প্রাণ নিয়ে তুই কি করবি বল? আর কতগুলো প্রাণ নিছিস, কেম নিছিস, কি লাভ তোর?
আরে একটা প্রাণ শয়তানের পায়ে বলি দিলেই মুক্ত হয়ে যাব, আমি সব কিছু পেয়ে যাব তখন। আমি রাজ্য, আমার সন্তান, আমার বাড়ি, আমার প্রজা, সব সব কিছু।
তুই কে? কে তুই?
আমি রাজনন্দিনী,
আমি রাজনন্দিনী।
কেন নিতুকে মারতে চাচ্ছ তুমি? আর কোনো কি উপায় নেই? আমি সাহায্য করবো, কিন্তু নিতুকে এভাবে নিতুকে এভাবে?
না, আমি একবার যেটা ভাবি সেটা করি চাই।
কিন্তু আমি যতক্ষণ আছি ততক্ষণ কিচ্ছু করতে পারবি না তুই, এই মায়াটার কিছুই করতে পারবি না তুই।
না
না, আমার হাত কেন নাড়তে পারছি না?
কি করতিস তোর, কি করতিস?
আমি ফকির, তুই আটকানোই আমার কাম।
তোর মতো তুই চাষতে ফকিরকে আমি আমার পায়ের কাছে রাখি।
বল বল, তুই কি করেছিস, কি করেছিস বল? কেন আটকায় আসোস? কেন এই মায়াটার ভেতরে আটকায় আসোস? কেন এখনো পৃথিবী ছাড়তে পারস নাই বল?
কিন্তু কিন্তু সেটা থেকে কি লাভ ফকির বাবা? তাতে করে কি মৃত্যু ঠিক হয়ে যাবে?
হবে, তোর স্ত্রী সুস্থ হয়ে যাওয়া এখন এই রাজনন্দিনীর উপরে, আর তার জন্য ওর সত্যটা জানা দরকার। বল বল কি হয়েছিল?
সাড়ে 800 বছর আগের কথা। কুমারডাঙ্গার পশ্চিম দিকে একটা জঙ্গল ছিল, আর তার পাশে একটা ছোট্ট করে ঘর। সেখানে আমি আর আমার বাবা মা মরে গিয়েছিল অনেক আগে। বাবা আদর দিয়ে বড় করেছিল আমাকে, আমার কাছে আমার বাবার ছিল সব। বাবা আমাকে ছাড়া এক পাও খেতে না। একদিন খাবার রান্না করে অপেক্ষা করছিলাম, 13 বছরের ছোট্ট আমি। বাবা আসবে কাজ থেকে, হাত মুখে আমার সাথে গল্প করবে। বাবার গল্প করার বিষয় ছিল দুটো, আমার মায়ের গল্প করতো বাবা, আর মা মারা যাওয়ার পর আমাদের কিভাবে সবাই সমাজ থেকে আলাদা করে দিল সেই গল্প। আমরা কোনো খারাপ কাজ করেছিলাম এমন না, কিন্তু মাকে নিয়ে সবার কথার অন্ত ছিল না। মা নাকি অনেক কিছু দেখতে পেত, এমন অনেক কিছু যেগুলো মানুষ দেখতে পায় না। আত্মার সাথে কথা বলতো মা, আর এটাই কাল হয়েছিল আমার মায়ের। যায়নি বলে পাথর ছুঁড়ে মেরেছিল সবাই মাকে, বাবা আটকাতে পারেনি। আমি তখন দুধের শিশু, সবাই মিলে জীবন্ত কবর দিয়েছিল মাকে। বাবাকে মেরে আটকে রেখেছিল একটা ঘরে, আমার কিছু মনে নেই এসব, কিন্তু সবসময় একটা ক্ষোভ ছিল ভিতরে। সবসময় মনে মনে ভাবতাম একবার একবার যদি গ্রামের সবাইকে পুড়িয়ে কয়লা করে দিতে পারতাম তাহলে হয়তো শান্তি পেতাম। আর সেই রাজা, সেই রাজা যে নিজের হাতে আমার মায়ের মৃত্যুর নির্দেশ দিয়েছে, তার উপরে আমার রাগ ছিল সব চাইতে বেশি। আমি অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বাবা আর ফিরল না, বাবাকে আর খুঁজে পাওয়া গেল না। আমি গ্রামের ভেতরে চলে গেলাম বাবাকে খুঁজতে। সেখানকার একটা মিলে কাঠ বেচত বাবা, জঙ্গলের কাঠ কেটে সেখানে বেঁচে আসায় কাঠ ছিল বাবা। ওরাও কোনো কথা বলল না আমার সাথে, শুধু মিলে দাদু আমার পরিচয় জেনে মুখ নামিয়ে বলল, তুমি বড় একবার রাজার কাছে যাও। আমি আর কিছু না ভেবে সোজা রাজার কাছে চলে গেলাম। কিন্তু সে পর্যন্ত যাওয়া কি এত সোজা? রাস্তার মানুষ আমার পিছু নিল, আমি একটা দেখার পাত্রী ছিলাম। হবই না বা কেন, তার মাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হয়েছে, যায়নি বলে পাথর মারা হয়েছে, যার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা কি এক করে সেই মেয়ে আজ বেরিয়ে এসেছে রাজার কাছে। সবার দেখার বিষয় ছিলাম আমি, আমাকে কয়েকটা কিছু আঘাত করেছিল পেছন থেকে, কত কথা শুনলাম ওষ্টকু রাস্তা বেরোতে, কিন্তু কেউ বলল না, কেউ বলল না আমার বাবা কোথায়। আমি থামলাম না, রাজার সাথে আমার দেখা করতেই হবে। কিন্তু রাজা দেখা করলাম না।
আমি ফোন করলাম, রাজা দেখা না করলে এখানে বসে থাকবো আমি রাজপ্রাসাদের সামনে। রাজা বেরোলেই জানতে আমার বাবা কোথায়, সেটা আর বলো না। রাজা শূন্য এসে আমাকে মেরে তাড়িয়ে দিল। খাওয়া হয়নি বেশ কয়দিন ধরে, বাবা নেই, কেউ নেই, আর কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না, কথা বলে না। কাজ নেই কোনো, যেটা করে খাবো। কাঁদতে কাঁদতে আমি আমার বাড়ির পথ ধরলাম, কিন্তু বাড়িটাও হলো না আমার। তার আগে দেখা হলো এক সন্ন্যাসীর সাথে, অনেক করি তার কাছ থেকে অনেক কিছু শিখলাম। সন্ন্যাসী বাবা বললেন আমার ভেতরে নাকি অনেক শক্তি আছে, এমন অনেক শক্তি যেটা আর কারো ভেতরে নেই। আমার মায়ের শক্তিটুকু নাকি মা আমার ভেতরে দিয়ে গিয়েছে। আমি নাকি চাইলে আত্মাদের সাথে কথা বলতে পারবো, যা খুশি করতে পারবো, যার উপরে ইচ্ছা হতে শুরু করতে পারবো। আমি শিখতে শুরু করলাম আমার এই ক্ষমতা ব্যবহার করা। খুব বেশি সময় লাগলো না, সন্ন্যাসী বাবার কাছ থেকে আমার শেখা শেষ হয়ে গেল। আমি পাশের রাজ্যে গেলাম। সে সময় আমাদের ওদিকে হিন্দু রাজাদের বসতি ছিল। পাশের রাজ্যে গিয়ে আরো অনেক কিছু শিখলাম আমি। নিজ রাজ্যে যেটা পাইনি পাশের রাজ্যে সেটাই পেলাম। আমি যে মানুষ সেটা বুঝতে পারলাম, কিন্তু তাই বলে আমার ভেতরের আগুন নিতে চাইনি। আমার তখন আর কিছুই দরকার ছিল না, কেবল একটু প্রতিশোধ। একটু প্রতিশোধের জন্য হাঁকা করছিলাম ভেতরে ভেতরে। এমন একদিন দেখা হয়ে গেল আমার রাজা রায় ললাটির সাথে, পাশের দেশের রাজা। আমাকে দেখে তার ভালো লেগে যায়, আমারও যে ভালো লাগেনি তা না। একবারের জন্য মনে হলো যেটা হয়ে গেছে সেটা বরং থাক। রায় ললাটকে ভালোবেসে বলেছিলাম আমি, ওর সাথে ঘর বাঁধতে পেয়েছিলাম আমি। আমার প্রতিশোধের নেশা আর তীব্র ছিল, কিন্তু তার থেকেও তীব্র হয়ে দাঁড়ালো রায় ললাটির ভালোবাসা। ঘর বাঁধার স্বপ্ন দেখলাম আমরা, আমাদের বিয়ের তারিখ ঠিক হলো। আমার সম্পর্কে সব জেনে আমাকে বিয়ে করতে চেয়েছিল রায় ললাট। তার পাশের দেশ মানে আমার দেশের রাজা ভবানী প্রসাদের সাথে খুব একটা খাতি ছিল না তার। যে খুব আমার মনে ছিল সেটা নিজের ভেতরে নিয়ে নিয়েছিল রায় ললাট। রাজা ভবানী প্রসাদের বয়স হয়ে এসেছিল, কিন্তু চরিত্র পাল্টায় না। আগেও যেমন ছিলেন তেমনটাই এখনো যে আছেন তিনি, এটা জানতে পারলাম আমাদের বিয়ের এক সপ্তাহ আগে।
কি হয়েছিল এক সপ্তাহ আগে?
রায় ললাট আর আমার বিয়ের খবর পেয়েছিল রাজার ভবানী প্রসাদ অনেক আগে, আর দেখেছিল আমাকে। এর আগে কখনো রাজার মুখোমুখি হইনি আমি। বিয়ের আগে আমার ছোট্ট বাড়িতে ছিলাম আমি, রাজপ্রাসাদের পাশে রায় ললাটের বানিয়ে দেওয়া ছোট্ট ঘরে। সেখানেই দেখা হয় আমার রাজা ভবানী প্রসাদের সাথে। এর আগে তাকে কখনো দেখিনি আমি। সেও না, আমার ঘরে হুট করে ঢুকে এক নজর তাকিয়ে চলে গেলেন তিনি। সৈন্য ছিল, মেয়েরা ছিল, কিন্তু কেউ কিচ্ছু বলার সাহস পেল না। বিয়ের ঠিক আগের দিন থেকে ঝামেলা শুরু হয়ে গেল। ভবানী প্রসাদ আক্রমণ করলেন রায় ললাটের রাজ্যকে।
কেন, কি লাগছিল তাতে ওর?
আমাকে মনে ধরে গিয়েছিল তার। আর একবার যেটা মনে ধরে যায় রাজা ভবানীচন্দ্রের, সেটা না করে কোনোভাবেই থামে না সে। রাজার জেদের কাছে পরাস্ত হয় রায় ললাট।
রায় ললাটকে ছাইরা দিছিল ভবানী?
না, রায় ললাট বন্দী হয়, প্রাণে বেঁচে যায়, তবে কেবল এক সপ্তাহে। আর সেটা হলো আমি ভবানী প্রসাদকে বিয়ে করব। আমার কথা দেওয়ার পর ভবানী প্রসাদ রায় ললাটকে ছেড়ে দেয়, প্রাণে মারে না, কারাগারে বন্দী হয়ে থাকে রায় ললাট।
এরপর এরপর কি করলি তুই?
আমার আর কোনো উপায় ছিল না,
আমি পারলাম না নিজেকে আটকাতে। আমার মাকে যে মেরেছে, যার কারণে আমার বাবা উধাও হয়ে গেছে, যে আমার খেয়ে স্বপ্নটাকেও ভেঙে দিয়েছে, তাকে ফেল দেওয়াটা বোকামি ছিল। আমি রায় ললাটকে বাঁচাতে বিয়ের জন্য হা করে দিলাম, হয়ে গেল আমার আর রাজা ভবানী প্রসাদের। ভবানী প্রসাদের রাজ্যে কম অশান্তি ছিল না, অশান্তি ছিল রাজার মনেও। তার ছেলেরা রাজ্য নিয়ে বাবার সাথে ঝামেলা করছিল, আমি এসব ঝামেলা দূর থেকে দেখতাম আর নিজের ক্ষমতাকে সানিয়ে নিতাম। আমার হাতে তখন আর কোনো উপায় ছিল না নিজেকে বাঁচানোর, রায় লড়াককে মুক্ত করার, কিন্তু কোনো লাভ হল না। ভবানী প্রসাদ একদিন সব জানতে পেরে গেল, আমি কে, আমি কেন এখনো মুখ পুঁজে সব সহ্য করছি সব জানতে পেরে গেল। তবে তাতে ভবানী প্রসাদেরও বিশেষ কোনো লাভ হলো না। আমি ভবানীর ছেলের সাথে হাত মিলিয়েছিলাম আর সাথে ছিল আমার ছাড়া শক্তি। একবার সবাইকে মেরে সম্পত্তি হাত করে রাজ্যের শাসন ক্ষমতা ভবানী প্রসাদের হাত থেকে নিতে পারলেই আমার মনে চাচ্ছিলাম ওর মরে থাকুক। কি ভুল করেছ
পারস নি কেন, কে বাধা দিছিল তোকে?
আমার জীবনের সব থেকে বড় সত্য ভবানী প্রসাদ, আমার জীবনের সব পাথর সব ঝামেলার কারণ ভবানীর ছেলেকে আমি হাত করে নিয়েছিলাম। ভবানী প্রসাদ তো আটকে গেছে, সম্পত্তি পাওয়াটাও খুব সহজেই দিয়েছিল আমার, এর ভিতরে এক সন্তান হয়ে গেছিল আমার। আমি চাইনি এই সন্তান বেড়ে উঠল, কারণ এই ছিল ভবানীর সন্তান। বাড়ি নেতাই নিজের সন্তানকে ধরে রাখছে, ভবানী আমার জীবনে প্রবেশ সবকিছু পরিকল্পনা মাফি কিছু প্রাসাদের ভিতরে খুব গোপনে যে কাজ হচ্ছিল প্রচারা সবাই এসে ঘিরে ধরলো প্রাসাদ। ভবানী কোনোভাবে বাইরের সব খবর ছড়িয়ে দিয়েছিল, বুঝতে পারিনি আমি শেষ পর্যন্ত আমাকেও আমার মায়ের মতো বেঁধে ফেলা হয়। পাথর ছুটতে থাকে সবাই আমার দিকে, জাদু করেছিলাম সেটাই ছিল আমার অপরাধ। আমাকে প্রথম পাথর মেরেছিল ভবানী প্রসাদ নিজে, আমার চোখের সামনে রায়লালাকে মেরে ফেলা, আমার সন্তানকে গরম তেলে চুবিয়ে মেরে ফেলা হয়।
আর তুই, তোর সাথে কি করছিল ওরা?
সবাই গেছ সেটাই করুক, আমি বেরিয়ে আসব, সবাইকে তার কাছে ফল পেতেই হবে। তাই ভাবে এক জাদুকরকে ডেকে আনে ওরা, আমার চাইতেও বড় জাদুকর ছিল সে। আমার সামনেই বিশাল এক গর্ত করে সেই জাদুকর মাটিতে, নদীর পানি এসে ভরে যায় সেই গর্ত, আমাকে পুঁতে দেওয়া হয় সেই গর্তের ভিতরে অর্ধেক পর্যন্ত। নদীর পানিতে মাথা অব্দি ডুবে যেতে বেশ কম লাগেনি আমার, আমি প্রতিজ্ঞা করেছিলাম, অভিশাপ দিয়েছিলাম, দেখে নেব ভবানী প্রসাদকে, আমি দেখে নেব যে রাত্রে আমাকে এত কষ্ট দিয়েছে। পরের কয়েক বছরে রাজা ভবানী প্রসাদের রাজত্ব উঠে, রাজ্যে মহামারী হয়, মারা পড়ে সব মারে, সবাই তখন আমাকে আটকে দেয় সবাইকে মারা করে দেয়। সেই মুক্ত
কেন, কি করবি তুই মুক্ত হয়া? কি লাভ? তোর প্রতিশোধ দেওয়ার ছিল ভবানী প্রসাদের উপরে, নিয়ে নিশ্বাস আর কি করবি তুই? রাজ্যের সবাই তোকে ভয় পায়, তুই সবার উপরে প্রতিশোধ নিশ্বাস আর কি চাস তুই?
ক্ষমতা,
রাজ্যের সব ক্ষমতা আমার চাই, ভবানী প্রসাদ। ওকে আমি আবার জীবিত করে আবার মারব, কষ্ট দিয়ে একটু একটু করে মারব, সেই ক্ষমতা চাই আমার।
আর সেটা কিভাবে করবি তুই বল, কিভাবে করবি তুই, কিভাবে?
হইছে হইতে সুন্দর পাঁচ রাতের চাঁদ উঠবে না, সব মিশমিশে কালো হয়ে যাবে, পুরো পৃথিবী অন্ধকার করে শয়তান আসবে। আমি যেতে পারিনি, আমাকে তোরা যেতে দিস নি, কিন্তু না আমাকে যেতে হবে না, শয়তান নিজে আসবে, এসে এসে প্রাণ নিয়ে যাবে, মুক্ত হয়ে যাবো আমি, আমার হাতে সমস্ত ক্ষমতা চলে আসবে, আমি আবার ভবানী প্রসাদকে জীবিত করে তুলব। আমার আগের রাজ্য, আগের মানুষ থাকবে, আমার বাবা আমার মা থাকবে, রায়লালা থাকবে, আমার সন্তান থাকবে, সবকিছুর প্রতিষ্ঠা দেবো আমি, সবকিছু।
না, এই যা করতে পারস না তুই।
কেন কেন আমি করতে পারবো না, কেন? আমি করবো, আমি করবো।
না, যদি তুই এসব করস তাইলে প্রকৃতি এসব মাইনা নিব না, অনর্থ হইয়া যাইব। রেসইলা গেছে তাই জোর কইরা ফিরাইতে গেলে তুই বিপদে পড়বি, আমরা সবাই বিপদে পড়ব।
মিথ্যে, তুই মিথ্যে বলছিস, তুই সবাই মিথ্যে বলছিস। আমার বাবা যেভাবে মরেছে সেভাবে সবাইকে মারবো আমি, সবাইকে মেরে ফেলবো।
তোর বাবা, তোর বাবা কেমনে মরছিল, কিভাবে মরছিল বল, কে মারছিল তোর বাবারে?
একটু একটু করে মেরে ফেলেছিল আমার বাবাকে সবাই, আত্মহত্যা করেছিল বাবা, আর পারিনি সহ্য করতে। তোরে কেউ সহ্য করতে পারবি না, আমাকে এখানে আটকে রেখেছিস কেন, তারা কেউ পারবি না দেখে ডাকতে।
কিন্তু আমরা কি করেছি, মৃত্যু কি করেছে, আমরা তো একে অন্যকে ভালোবাসি, তুমি তোমার ভালোবাসার মানুষগুলোকে ফেরত নেওয়ার জন্য আমার ভালোবাসার মানুষকে নিয়ে চলে যাচ্ছ, এটা কেমন অবিচার? কি করবে তুমি এভাবে ভালোবাসা ফিরে পেয়ে, এভাবে আরেকজনের ভালোবাসাকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে? তুমি রায়লালাকে ছাড়া থাকতে পারছো না, আমি কিভাবে মিতুকে ছাড়া থাকবো সেটা একবারের জন্য ভাবছো না তুমি? তুমি মরে গিয়েছো, তুমি জাদুকর, কিন্তু তুমি তো মানুষ, তুমি তো ভালোবেসেছো তোমাকে, তুমি ভাবে মিতুকে মেরে ফেলবে? রায়লালা খুলে কি এমন কিছু করতে বলতো তোমাকে?
রায়লালাটির নাম মুখে আসতেই মেটিয়ে পড়ল মৃতুসুর। কি দ্বিধা দ্বন্দ্ব, কি ঝড়, কি যুদ্ধ চলছিল মৃতুর সাথে রাজনন্দিনীর ভেতরে ভেতরে, সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না। তবে একটু একটু করে মৃতুর শরীর থেকে জীবনের চিহ্ন যে মিলিয়ে যাচ্ছে সেটা বোঝাটা কঠিন কিছু ছিল। প্রথমে বেশ ছটফট করে উঠল নানা কিছু, রাজনন্দিনীর সাথে আরো কথা ছিল তার, মৃতু নামের এই মেয়েটাকে বাঁচাতে হবে, কিন্তু সেটার জন্য রাজনন্দিনীর সাথে কথা বলাটা খুব দরকার। মৃতুর শরীর থেকে রাজনন্দিনীকে বেরোতে হবে, অতীতকে ফিরিয়ে আনার এই চেষ্টা বাদ দিতে হবে রাজনন্দিনীকে। কিন্তু একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, আর ফিরে এলো না রাজনন্দিনী মৃতুর শরীরে, কোমায় চলে গেল, কেবল নিঃশ্বাসটুকু চলছে। উপায় না পেয়ে নানা পুকিরের কাছে ছুটে এলো সজীব।
কিছু একটা করুন ফকির বাবা, আমার স্ত্রী আর বেশি দিন বাঁচতে পারবে না, এভাবে কোন ডাক্তার কিচ্ছু করতে পারছে না। কেন এমনটা হচ্ছে, কেন এমন হচ্ছে?
রাজনন্দিনীর কারণে।
রাজনন্দিনী? সে তো মৃত্যুর ভেতর থেকে চলে গিয়েছে অনেক আগেই, সেদিন আপনার সাথে কথা বলতে বলতেই তো।
না, রাজনন্দিনী চলে যায়নি, ওরে জোর কইরা থামায় রাখছে কেউ, আমরা ছাড়াও কেউ একজন আছে যে চায় না রাজনন্দিনী ওর কাজে সফল হোক। এখনো বাস করতেছে রাজনন্দিনী, আর সাথে আছে আরো একজন, কেউ একজন আছে সেইখানে, রাজনন্দিনী একা নাই। চল আমিও যাব।
কিন্তু
হাসপাতালে নাইলে তোর স্ত্রীরে বাঁচানো সম্ভব হইব না।
আচ্ছা চলুন, আমি ব্যবস্থা করছি।
বেশ খানিকটা ধকল পোহাতে হলো হাসপাতালে সজীবকে। অনেক অনুরোধের পর আধা ঘন্টা নানা ফকিরকে নিতুর কাছে যাওয়ার সময় দিলেন ডাক্তাররা। কোমা থেকে মাত্র বেরিয়েছে নিতু, খানিকটা জ্ঞান আছে, কিন্তু দেখলেই বোঝা যায় প্রাণার খুব বাকি নেই শরীরে। সাথে সবসময় যে নার্স থাকবে এই শর্তে ডাক্তার মারল। নানা ফকিরের এর থেকে বেশি কিছু দরকারও ছিল। রাজনন্দিনী বেশ শক্তিশালী আত্মা, তার চাইতে শক্তিশালী আত্মার কে আছে যাকে হারাতে পারছে না রাজনন্দিনী আর মৃত দুইজন মিলে? জানাটা খুব বেশি করে দরকার।
নিতু, নিতু, তোমার ভেতরে ওরা কারা? হ্যাঁ, তোমার ভেতরে
আমি, আমি আছি ওর ভেতরে। তুই যত বড় বকির হোস না কেন, আমার কিচ্ছু করতে পারবি না। রাজনন্দিনী পারেনি, তুইও পারবি না, কেউ পারবে না।
পারবো, পারবো। রাজনন্দিনী আর নিতু দুজন আছে তোমার বিরুদ্ধে, ওদের সাহায্য করবো আমি, ওরা পারবো।
আমার হাতে রক্তের দাগ সবচাইতে বেশি, আমার মতন শক্তি আর কারো নাই। যে শয়তানকে রাজনন্দিনী ডাকছে মুক্তি পাবে বলে, আমি নিজেই সেই শয়তানের অন্য রূপ। পারবে না, তুইও পারবি না, আমার সাথে কেউ পারবি না।
রাজনন্দিনী, নিতু, শুনতে পাইতেছ? তোমরা শুনতে পাইতেছ? ভবানী প্রসাদের আত্মার শক্তি অনেক বেশি হইতে পারে, অশুভ কিছুর শক্তি সবসময় বেশি হয়, কিন্তু তাই বইলা সেইটা শুভ শক্তিকে হারাইতে পারবো না। শয়তান না রাজনন্দিনী, নিজ থেকে লড়ো। তুমি যা তার জন্য লড়ো, নিতুর লগে হাত মিলাও, একসাথে ভবানী প্রসাদের সাথে লড়ো। তোমরা পারবো না, ভবানী প্রসাদ কিছুতেই পায়রা উঠবো না।
নানা ফকিরের কথা সত্যি হয়েছে, পারেনি ভবানী রাজনন্দিনী আর নিতুর সাথে। রাজনন্দিনীকে মারার পরেও ওকে নিজের জালে আটকানোর ইচ্ছে যায়নি ভবানীর, তাই ফিরে এসেছিল সে রাজনন্দিনীকে আরো একবারের মতন আটকে রাখতে। কে সাহায্য করেছে রাজনন্দিনীকে এই পৃথিবী থেকে মুক্ত হতে? নিজের সন্তান, ভালোবাসার নিজের জায়গাটাকে ফিরে যেতে? নিতু, নানা ফকির? না, রাজনন্দিনী নিজেই নিজেকে সাহায্য করেছে। অশুভ থেকে শুভর পথে এসে লড়েছে আর জিতেছেও সে। নিতু ভালো আছে, শরীর ভালো আছে তার। সজীব আর নিতুর ছোট্ট সংসার নিয়ে সজীবের মায়েরার কোনো আপত্তি নেই, তিনজনে মিলে বেশ আছে এখন তারা। কে জানে, হয়তো ভালো আছে রায়লালা, বাবা মা আর সন্তানকে নিয়ে রাজনন্দিনীও অন্য কোথাও, অথবা অন্য কোনোখানে। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার কাহিনী, এবং কাহিনীর নাম অশুভ। আর লিখেছেন সাবিয়া বৃষ্টি, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফারজানা, এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালি। আর জানিয়ে দিব এই নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। নিতুর চরিত্রে অভিনয় করেছে প্রিয়ঙ্কি, সজীবের চরিত্রে রেহান, মাঝের চরিত্রে গালি, রাজনন্দিনীর কণ্ঠ দিয়েছেন সাকি, ফকিরের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর, এবং ভবানী প্রসাদের চরিত্রে অভিনয় করেছেন রেহান। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। সবাইকে আরো একবার সামনের সপ্তাহে কুয়াশার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আরো একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমি সবাইকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
exclusively on FusionBD.com.